9 মার্চ 2017 ترجمان کابیر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر معاشی کے استماع بادشاہ بیان
الحمدللہ وکفا سلام علی عباده الذین اصطفا اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال عليه الصلاة والسلام البركة مع أكابركم وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم میں اللہ کے پاور جمع اللہ پاک جل جلال و منوالو دین دان کرسن شریعت دان کرسن اللہ کے پاور راستہ والو شریعت پاکر اوپر عمل کرا دین اوپر عمل کرا ہمرا پڑھاشنا کری صحابہ کرام پڑھاشنا کرتے ہمرا پوری کتاب صحابہ کرام رضی اللہ عنہ کتاب سیل قرآن شریف আর তাদের মুর্শিদ ছিলেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম ইলম শিখতেন সঙ্গে আমল করতেন। আমরা ইলম শিখে কিন্তু আমলের জন্য অপেক্ষা করি যে এগুলি পরে হবে। এখানেই আমাদের ব্যর্থতা, এখানেই আমাদের এবং সাহাবাদের মধ্যে ভীষণ বড় পার্থক্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওহি শুনতেন তো নূরে পরিপূর্ণ হয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহতে বসতেন, নূরে পরিপূর্ণ হয়ে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক এক কথা শুনতেন, শিখতেন, সেটার উপর আমল করতেন, সেই মোতাবেক জিন্দগি বানাইতেন। আমরা শুনতে থাকি এবং মুখস্থ করতে থাকি এবং সেগুলো ওয়াজ করতে থাকি, লোকদেরকে শোনাই বুঝাই, কিন্তু নিজেদের জিন্দগিতে সেই এতাত সে আমল আমাদের মধ্যে পয়দা হয় না, যার কারণে আমরা পিছনে পড়ে থাকি। হাকিকত হলো এই যে উস্তাদ যদি বড় সাইকুলা দিছে হন কিন্তু আমল নাই, তাকওয়া নাই, এত্তেবায় সুন্নত নাই, জিক্রুল্লাহ নাই, আকাবের দিনের সামনে নিজেকে মিটানোর এই গুণ নাই, এই চরিত্র নাই। আর ওদিকে সে সাইকুলা দিছে নিকট পরে যে তাল পেলেন সে তাকওয়াওয়ালা, ইত্তেবায়ে সুন্নতওয়ালা এবং জিক্রুল্লাহওয়ালা, আকাবের দ্বীনের রাস্তার উপর অটল। তো বাহ্যিকভাবে জাহিরি ইলমে উস্তাদ অনেক বড় হওয়া সত্ত্বেও হাকিকতের এতেবারে বন্দিগির দিক থেকে, তাল্লুক মাল্লা নিসবত মাল্লার দিক থেকে ওই ছাত্রের মর্তবা বড়, ওই ছাত্রের মর্তবা বড়। আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ হাজি কামাল সাহেবের বাসার সামনে দুই হাজি সাহেবের বাসার মধ্যখানে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়া আমাকে কিছু বলতেছিলেন। হুজুর ভীষণ মহব্বত করতেন, তো দাঁড়ায় দাঁড়ায় নানান কথা বলতেছেন। তো এক পর্যায়ে হুজুর আবেগের সাথে বললেন যে আমি তো হযরত থানবীকে হারানোর পরে লম্বা জমানা পর্যন্ত আমি পেরেশান ছিলাম যে আমি কোথায় যাব, কার কাছে যাব। তিনি বলেন যে আমি আর কোথাও বায়াত হইনি, এভাবে পড়ে আছে, ছটফট করতেছে। আমার দিল বেচায় ছিল যে আহা যদি কোন শামসুদ্দিন তাবরিজিকে পাইতাম, আহা যদি কোন জালালউদ্দিন রুমিকে পাইতাম। এইভাবে আমি দিন রাত কাটাইতেছিলাম পাগলের মতো। আমার কোন অস্থিরতা কাটতেছিল না, বেচাইন বেকার ভাবে দিন রাত কাটাইতাম। যদি না আমি হজরত ওয়ালা করাচ্ছি আর বিল্লাহ হজরত মৌলানা শাহ আকিম মোহাম্মদ আক্তার সাহেবকে যদি আমি না পাইতাম, তো আমি ধীরে ধীরে শেষের দিকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার ছাত্র মাওলানা সালাউদ্দিন সাহেবের কাছে আমি বায়াত হব। হুজুর এই কথা বলছিলেন যে আমার ছাত্র মাওলানা সালাউদ্দিন সাহেবের কাছে আমি বায়াত হব। এবং তিনি বললেন যে মাওলানা শামসুল্লাহ ফরিদুর রহমুল্লাহকে যারা দেখে নাই তো তারা যেন মাওলানা সালাউদ্দিন সাহেবকে দেখে। এই কথা বলতেন হুজুর ঢাকি হুজুর রহমতুল্লাহ আলাইহি। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমার ছাত্র মাওলানা আবরারুল হক সাহেব তো ছাত্র জমানা থেকেই সাহেব নিসবত ওলি আল্লাহ, নিজের ছাত্রের প্রতি এতটা মানে মহব্বত এবং বিশ্বাস এবং আস্থা এবং শ্রদ্ধাবোধ। তো কিসের কারণে? তারা দেখতেন যে কার মধ্যে হরফের জ্ঞান বেশি সেটা না, তারা দেখতেন এটা যে কার মধ্যে এতাত বেশি, আল্লাহ পাকের এতাত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাত বেশি। যার মধ্যে এতাত বেশি থাকত তারাই তাকেই তারা বড় মনে করতেন, এই লোক বড়। ইমাম রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাই, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই, এইসব মানুষ তারা তো নিজেরা এক একজন এত বড় আলেম ছিলেন যে সারা পৃথিবীর জন্য যথেষ্ট, একজনই সমগ্র দুনিয়ার জন্য যথেষ্ট, এত বড় এক একজন নায়েবে রাসূল ছিলেন তারা। এত বড় হওয়া সত্ত্বেও তারা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গিয়া একদম নত হয়ে গেলেন, নিজেকে ভুলেই গেলেন, নিজের এলেম ভুলে গেলেন, নিজেকে একদম মিটিয়ে দিলেন। কিসের কারণে? কেউ হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহকে জিজ্ঞাসা করছিলেন যে হযরত আপনার মতো বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন ফকির, তো আপনি কি জন্য গেলেন হাজী সাহেবের নিকট? তিনি বললেন যে ভাই আমি এই জন্য গেছি হাজী সাহেবের নিকট, যা এলেম যা শিখছিলাম যাতে এটার উপর আমুলি জিন্দিগি নসিব হয়। কারণ আমুলি জিন্দিগি নসিব হওয়ার জন্য এরকম আমুলি জিন্দিগি বলা কোন আল্লাহ বলার সুবত দরকার। আর ফিরের অন্তর যে নূর সেটা এত পাওয়ারফুল যে কোনো জাহেরি আলেম যদি সে মুয়াদ্দিদ না হয় মানে বক্র মেজাজের না হয়, সাদা তবিয়তের হয়, দিল খালি থাক, শ্রদ্ধা নাই থাক, দিল খালি থাক, আর এ কামিলকে দেখলে ফওরান ওই লোকের প্রতি আকর্ষণ পয়দা হয়ে যায়, দিল মায়ের হয়ে যায়, দিল আকৃষ্ট হয়ে যায়। আমরা চিন্তামই না হযরত মাওলানা আকবর আলী সাহেব সিলেটের এই বুজুর্গকে রহমতুল্লাহ তাআলা আলাইহি, দরগাহ শাহজালাল মাদ্রাসার তিনি জামিয়া কাসিমিয়ার তিনি মুতামিম ছিলেন, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, আল্লাহ পাক তার মর্তবা বহুত বুলন্দ করে। জীবনের সর্বপ্রথম যখন এক নজর তাকে দেখার তৌফিক হলো, দিল তার জন্য দেওয়ানা হয়ে গেছে এক নজর দেখলেই। আল্লাহ পাকের ওলি যারা হন, সাচ্চা কামিল ওলি যারা হন, তো তাদের চেহারার মধ্যে এক নূর থাকে। আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, তাদের চেহারাতে এমন নূর থাকে তাদেরকে দেখলেই আল্লাহর নূর দেখার তৌফিক হয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান কামিল আল্লাহ যাকে দান করেন তার অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করবা, খুব গুরুত্ব দিবা, মূল্যায়ন করবা, কারণ তিনি যখন দেখেন তো আল্লাহ পাকের নূর দ্বারা দেখেন। ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহ পাকের নূর দ্বারা তিনি নজর করেন। এই হাদিসে পাক থেকে বোঝা যায় যে আল্লাহওয়ালাদের নজর কত দামি, যে নজরের সঙ্গে আল্লাহ পাকের নূর থাকে সেই নজর কত দামি হবে। এজন্যই ভারতের কিছু ওলামা, কিছু মাদারিস ওয়ালা, কিছু বড় বড় দীন ব্যক্তিত্ব যারা তাসাউফকে এড়াইয়া চলতেন, তো একবার তাদের সামনে বয়ান করতেছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ। তিনি বয়ানের মধ্যে বললেন যে হে ওলামায়ে কেরাম, আপনারা বড় বড় মুহাদ্দিস, হাদিস শরীফে আছে আল আইনু হাক্কুন, যে বদ নজর সত্য, যে কেউ কারোর দিকে নজর করলো তো সে এখন বেউস হয়ে গেছে অথবা তার শরীরে কোনো অসুখ বিসুখ হয়ে গেছে, খাইতেছিল খাওয়ার সময় নজর করলো পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে। তো এই যে নজর লাগে মানুষের, মানুষের নজর মানুষের উপরে লাগে, এই রসুল্লাহ সাল্লাহ আলাইহি বিষয়টাকে বলছেন যে এটা কিন্তু বাস্তব জিনিস, আল আইনু হাক্কুন, যে বদ নজর সত্য জিনিস, বাস্তব জিনিস। তো ওই বুজুর্গ বললেন যে তোমরা যে বদকারের বদ নজরকে বিশ্বাস করো, তো নেককারের নেক নজরকে কেন বিশ্বাস করো না? এক ফাসেক ফাজিরের নজরকে যদি বিশ্বাস করতে পারো, এক আল্লাহওয়ালার নজরকে কেন বিশ্বাস করতে পারো না? ফাসেকের নজর যদি আসর করে, এক আল্লাহর ওলির নজর কেন আসর করবে না? ওই ওলামায়ে কেরাম যারা তাসাউফ মানতেন না, চিৎকার দিয়ে তখন কাঁদতে থাকছে যে সারা জীবন ভুলের মধ্যে ছিলাম, আজকে এই আল্লাহওয়ালার কথা মুহূর্তের মধ্যে হেদায়েত নসীব হলো। এজন্য আল্লাহওয়ালাদের সোহবতের কোনো বিকল্প নাই, শহীদিন জানার জন্য, শহীদিন জিন্দগিতে আসার জন্য আল্লাহওয়ালাদের কোনো বিকল্প নাই। কবি আলম গুলস্তা আর কবি বীরানা হতা হ্যায় জো হতা হ্যায় বাপা সে খাতিরে দিওয়ানা হতা হ্যায়। কারো জিন্দগি ফুলের বাগান হয়, নূরের ফুল বাগান হয়, আর কারো জিন্দগি বরবাদ হয়। তো যাদের জিন্দগি আবাদ হয় নূর দ্বারা, আল্লাহওয়ালাদের সুগতের বরকতই হয়। আমার শেখ রহমতুল্লাহ আলাই বলছিলেন যে হযরত ওয়ালার কাছে উলামায়ে দিন বড় ভিড় করতেন। উলামাদের গুণ হলো যে সত্যিকার অর্থে কারো মধ্যে নূরওয়ালা জিন্দগি, আল্লাহ পাকের মহব্বতের খুশবু দেখলে নিকট সব দিক থেকে ওলামায়ে কেরাম ভিড় করতে থাকতেন। আমাদের উস্তাদ এত বড় আলেম সেগুলো দিয়েছিল মৌলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার শেখের সোহবতে আসতেন। খতিব হযরত মাওলানা ওবায়দুল হক জালালাবাদী রহমতুল্লাহ হযরত ওয়ালা রহমতুল্লাহ সুবহতে আসতেন। কুমিল্লার এত বড় আলেম হযরত মাওলানা আসফ আলী সাহেব হুজুর, যিনি মাওলানা রসুল খান রহমতুল্লাহ এর মতো মানুষের সাগরেদ এবং খলিফা, মাওলানা ইদ্রিস কান্তুবি রহমতুল্লাহ সাগরেদ, তিনি হযরতের সামনে এসে নিজেকে ভুলেই যেতেন, মিটাই দিতেন। আমাদের উস্তাদ মাওলানা আব্দুল মজিদ ঠাকুর রহমতুল্লাহ আলী কত বড় আলেম ছিলেন, দারুল দেওবন্দে পড়াশোনা করছেন, হাকিমুল মুত্তারাবের সোহবত প্রাপ্ত, হযরতের সামনে নিজেকে বাচ্চা মনে করতেন, শিশু মনে করতেন। বড় কাটরা মাদ্রাসার মুতামিম হযরত মাওলানা মোহাম্মদ আলী চাঁদপুর রহমতুল্লাহ আলী, যিনি হাকিমুল মুত্তার সোহবত প্রাপ্ত, মুহিউসুন্নাহ মাওলানা শাহ আব্দুল হাসান রহমতুল্লাহ আলীর হামসবক সহপাঠী সারনপুরে, তিনি আসলে আমাদের শেখের সামনে একদমই শিশুর মতো আচরণ করতেন, মহব্বতে এমন নিজেকে তারা এক একজন মিটাইছিলেন। তো ওলামাদের এই শান যে যার মধ্যে তারা আল্লাহর মহব্বত দেখেন, নিসবত মামলা দেখেন, তাল্লুক মামলা দেখেন, তো পরে নিজের এলেমের কথা তাদের ইয়ে থাকে না, তারা ভুলে যাবে, আল্লাহকে পাওয়ার বেচাইনি বেকুলতা তাদেরকে একদম ফানাইয়তের জন্য মজবুর বানায় দেয়। ও ফানা জাত মেকে তু না রহে, তেরি হস্তি কি রঙ্গ বু না রহে। এক বুজুর্গ বলছেন যে নিজেকে মিটাও এতটা, হো ফানা জাত মে কে তু না রহে, আল্লাহ পাকের জন্য নিজেকে এতটা মিটাও যে তুমি নিজে না থাকো, নিজের উপর বিলকুল নজর না থাকে, নিজের খানদানের উপর নজর, আমি এত বড় খানদানের লোক, নিজের এলমের উপরে, জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধির উপর নজর, নিজের আমলের উপর নজর, কোনো কিছুর উপরেই নজর না থাকে, নিজের উপর যে নজর করে সে শেষ হয়ে যায়, যে আল্লাহ পাকের জাতির উপর নজর রাখে আর সেই জন্য নিজেকে ভুলে সে কামিয়াব হয়ে যায়। হযরত হাকিমুল মুত্তানবি নবর আল্লাহ তাআলা মরকাদাও বলছিলেন যে খুদি জব তক রহি উনকো না পায়া, যতক্ষণ পর্যন্ত আমি ছিলাম তো আল্লাহ থেকে মাহরুম ছিলাম, খুদ জব তক রহি উনকো না পায়া, জব উনকো ঢুঁড় পায়া খুদ আদম থে। যেদিন মাওলাকে পেয়ে গেছি তখন আমি নেই, যখনই আমি শেষ তখন আল্লাহকে পেয়ে গেছি। খুদি জব তক রহি উনকো না পায়া, জব উনকো ঢুঁড় পায়া খুদ আদম থে। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে সিরাজি তুই নিজেই বাধা আল্লাহকে পাওয়ার পথে, তুই সর তো আমি আল্লাহকে পাবো। তু খুদ হেজাব খুদি হাফেজ আজমিয়া বরখেজ, হাফেজ তুমি বাধা, তুমি যতক্ষণ থাকবে আমি আল্লাহকে পাবো না। নফস যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ থেকে মাহরুম থাকে। নিজের নিজের প্রতি নজর এটা নফসানি হয়, নিজের এলমের প্রতি নজর এটা নফসানি হয়, তাই না? নিজের জ্ঞান গরিমার উপর নজর এটা নফসানি হয়। তো হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি আমাদের মুর্শিদ কুতুব আলম মারিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক বড় মকাম দান করছেন। আমার শহর পুরজে খুব মানাম খেয়াল মাহে চেকু নাম কে চশমে পদমি নাকুনাত বকাস নেগারে। জমানতে অনেক বড় বড় উলামা ছিলেন, বড় বড় আউলিয়া ছিলেন, বুজুর্গান দিন ছিলেন, কিছু আল্লাহর বান্দাদের হাল এরকম ছিল এই আল্লাহ ভালার কাছে গিয়া নিজেকে উৎসর্গ করার তাদের তৌফিক হতেছিল। এই আল্লাহ ভালার জন্য সকলের দিওয়ানা হযরত মাওলানা মোহাম্মদ আলী চাঁদপুর রহমতুল্লাহ আলাই আমার শেখকে লক্ষ্য করে অনেকগুলো শের বলছিলেন ফার্সিতে, যার মর্মার্থ ছিল হে শেখ আপনাকে দেখলাম তো বড় পীর জিলানিকে আমি পেয়ে গেছি, আপনাকে দেখছি তো হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কিকে আমি পেয়ে গেছি, এইরকম কথা বলতেন। আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুজুর রহমতুল্লাহ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ তিনি বলছিলেন যে হযরত ওয়ালা করাচি থেকে হাজি ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহর খুশবু আসে, বলছিলেন যে হযরতের আখলাক হাজি সাহেব রহমতুল্লাহের আখলাকের মতো, হযরতের আখলাক ব্যবহার আচরণ হযরতের তালিম তরবিয়তের মধ্যে হাজি সাহেব রহমতুল্লাহের রং দেখা যায়। এই বলছিলেন বিখ্যাত আলেম দিন এবং বহুত বড় বুজুর্গ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। হযরত শেখ আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাই যখন দেখতেন যে মানুষ এভাবে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, তিনি খোলা কথা বলতেন যে ভাই আমার কাছে এমন কিছু নাই যার জন্য তোমরা আমার কাছে এতটা নিজেকে মিটাবে। তবে কি যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার তৌফিক হয়েছিল, এই আল্লাহ ওয়ালাদের নজরের বরকতে আজকে তোমরা আমার কাছে এসে এখানে ভিড় করতে থাকতেছ। মেরি জিন্দগি কা হাসিল মেরি জিস কা সাহারা, তেরে আশকু মে জিনা তেরে আশকু মে মরনা। সারা জীবনই আমার একটাই কাজ ছিল যে আল্লাহর দেওয়ানাদের সঙ্গে থাকা, তাদেরকে মহব্বত করা, তাদের জন্য নিজেকে উৎসর্গ করা। মুঝে কুছ খবর নেই থি তেরা দর্দ ক্যা হ্যায় ইয়া রব, হে আল্লাহ আমি জানতামই না যে আপনার মহব্বতের ব্যথা জিনিসটা কি, আপনার মহব্বতের ব্যথা বলতে কি জিনিস সেটা। মুঝে কুছ খবর নেই থি তেরা দর্দ ক্যা হ্যায় ইয়া রব, তেরে আশেকু সে সিখা তেরে সঙ্গে দর পে মরনা। আল্লাহ আপনার দেওয়ানাদের সঙ্গে থাকতে থাকতে আপনার চৌঘাটে মাথা রাখা আমি শিখছি। আমার ভাইরা সিজদা তো এক কিতাব থেকে পড়া হয় আর এক সিজদা আরেফিনের নিকট থেকে শেখা হয়, দুটো সিজদার মধ্যে পার্থক্য আছে। এক সিজদা হলো থিওরিটিক্যাল, এটা লেখাপড়ার সিজদা, আর একটা হলো যে আল্লাহকে পাওয়ার সিজদা। দুই সিজদার মধ্যে আসমান জমিন থেকে বেশি পার্থক্য। মাওলানা জারাদ রুমি রহমতুল্লাহ আলী মুসনাদ শরীফে বলেন যে এই খবর পেয়েছেন আরেফিন আউলিয়া উম্মত আর রহমান ফাসআল বিহি খাবীরা। কুরআন শরীফ রব্বুল আলামিন বলেন যে রহমান কি শান কো কিসি বাখবর সে পুছো, যে আল্লাহ কে জানতে চাও আল্লাহ কে পাইতে চাও আল্লাহ পাকের মর্জির রাস্তা তুমি শিখতে চাও সন্ধান লাভ করতে চাও, খবর ওয়ালার কাছে খবর নাও। আর রহমান ফাসআল বিহি খাবীরা হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জবুরাদবাদী রহমতুল্লাহ আলাইহি তার মুর্শিদ শাহ আফাক রহমতুল্লাহ আলাইহিকে বলছিলেন যে শাহে আফাক শিরি দাস্তা বাজ গো আজ মন নিশানে বে নিশান। আমার মুর্শিদ শাহ আফাক বেনিশান মারার কোন নিশান আমাকে বাতলাইয়া দেন। এ আরেফিন এর কামেলিন যখন কথা বলেন, যখন নসিহত করেন, তাদের কথার রঙই এমন হয়, তার নসিহতই এমন হয়, তাদের দিলের রঙই এমন হয় যে এর বরকতে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। শেখ রহমতুল্লাহ আলী বলেন যে মুঝে কুছ খবর নেই থি তেরা দর্দ ক্যা হ্যায় ইয়া রব, তেরে আশিকো সে সিখা তেরে সঙ্গ দর পে মরনা। আল্লাহ, আপনার দেওয়ানাদের কাছ থেকে শিখলাম যে কিভাবে আপনার সামনে মাথা রাখতে হয়, সেজদা করতে হয়, কিভাবে আপনাকে ডাকতে হয়, কিভাবে দোয়া করতে হয়, মুনাজাত করতে হয়। আমার শেখ রহমতুল্লাহ আলাইহির জীবনের বিশাল মানে সোহবত লাভের বিশাল অংশই কাটছে শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহির সঙ্গে। একটানা 16 বছর হযরত শাহ আব্দুল গনি সাহেব ফুলপুর রহমতুল্লাহর মতো বিশ্ববিখ্যাত শামসুত তাবরিজী জামানার সঙ্গে তিনি থাকছেন। ওখান থেকে হযরত ওয়ালা আল্লাহ পাকের মহব্বত শিখছেন। মহব্বত কাকে বলে? শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ গভীর রাতে উঠতেন, তো উজু করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি আমার শেখ, তিনি বলেন যে আমি মসজিদের এক কোণে চুপচাপ বসে বসে দেখতাম তিনি কেমন করেন। এই আল্লাহ ওয়ালার ইবাদত দেখা কেসা আজীব ছিল। তারাহুম রুকআন সুজদা, কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন আমার রসূলের সাহাবীদেরকে দেখলে তো দেখবা যে বাস সেজদায় পড়ে আছেন আল্লাহ পাকের সামনে, নিজেকে একদম মিটায় সেজদায় পড়ে আছেন, ডুকুতে একদম নিজেকে উৎসর্গিত করে দিয়ে পড়ে আছেন ডুকুর মধ্যে। এই হাল যে বোঝা যায় যে যারা কামিলিন তাদের নামাজ, তাদের উজু, তাদের জিকির, তাদের দোয়া মুনাজাত দেখার বিষয় আছে, দেখতে দেখতে মানুষ কোথায় পৌঁছে যায়। তো আমার শেখ রহমতুল্লাহ আলাইহিকে আমি একাধিকবার বলতে শুনছি, বারবার শুনছি বলতে যে হযরত ফুলপুরে তাহাজ্জুদ পড়তে থাকতেন, আমি হযরতের যাতে ডিস্টার্ব না হয়, ইবাদতের মনোযোগে বিঘ্ন না ঘটে, একাগ্রতায় কোন রকমের বাধা বিঘ্ন না অনুভব হয়, সেজন্য বলেন যে আমি দূরে মসজিদের এক কোণে চুপ করে বসে থাকতাম আর দেখতাম যে কিভাবে নামাজে দাঁড়ায় আছেন। আবার দুই রাকাত পড়লেন, পড়ার পরে সেখানে কান্নাকাটি করতেন, তো সেখান থেকে সরে আরেক জায়গাতে সেখানে আবার দুই রাকাত পড়তেন, ওখানে আবার কান্নাকাটি করতেন, আবার ওখান থেকে গিয়ে আরেক জায়গায় দুই রাকাত পড়তেন। বারবার স্থান পরিবর্তন করে করে তিনি তাহাজ্জুদে নামাজ পড়তেন, আর যখন দোয়া করতেন কাঁদতেন এবং বলতেন আসু বাহার হা হুঁ জায়গা ছোড় ছোড়কে, প্রিয় মাওলা দেখলেন কয় জায়গায় কাঁদছি আপনার জন্য, আমি সেখানে কানলাম, সেখান থেকে সরলাম, এখানেও কানলাম, এখান থেকে গিয়ে আপনার আরেক জায়গায় কানলাম, এত জায়গায় আমি আপনার জন্য কাঁদছি। ছোট বাচ্চারা যখন কান্দে বাবা মা খেয়াল করে নাই যে সে কাঁদছিল, তো পরে সে বাবুরা ছোট্ট বাবুরা কাছে এসে ফের বাবা মার কাছে এসে ফের দাঁড়ায় বলে যে আম্মু তোমার জন্য আমি কাঁদছিলাম। এই অবস্থা দেখে দিল বেচাইন হয়ে যায়, একটানে বাচ্চাকে কোলে তুলে নেয় মা অথবা বাবা, হ্যাঁ না? তো রব্বুল আলামিনের জন্য কান্না, ফের কান্দার পরে এই কথা বলতে পারা যে হে রব্বুল আলামিন আমি কিন্তু আপনার জন্য কাঁদছিলাম, কেসা দিল হলে এরকম কথা বলা যায়। আমার প্রিয় বন্ধুরা, ইসলাম তো পুরোটা মহব্বতই মহব্বত, মহব্বতে ভরপুর ইসলাম, ইসলামের হর কদম মহব্বত। এজন্য হযরত হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ তাআলা আমার কথা বলতেন যে দিন শিখবে তো মহব্বত শিখতে হবে, আর মহব্বত শিখার জন্য যে আল্লাহওয়ালা ভীষণ আল্লাহর মহব্বতওয়ালা, এসা কোন আল্লাহওয়ালার সোহবতে উঠা বসা করাছে, তাদেরকে দেখতে দেখতেই ফির আল্লাহর মহব্বতের দৌলত নসিব হয়ে যায়। এই সিলেটের এই বুজুর্গ মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহের কথা যে বলতেছিলাম, তিনি এরকম তাকে দেখলেই আজীব লাগত, এসা যে কোনো হুশ নেই দুনিয়ার, একদমই ভিন্ন রকমের হালত। বাংলাদেশের কোন প্রেসিডেন্ট তো যখন ওখানে দরগা শাহজালালে গেছিলেন, এই বুজুর্গের সঙ্গে দেখা করছেন, তো বলছেন নাম কি, তো নাম বলছেন, পরে বলল প্রেসিডেন্ট না, বলে হ্যাঁ। তো ওই বুজুর্গ তখন বললেন যে প্রেসিডেন্ট তো কিতা হয়েছে, প্রেসিডেন্ট তো কিতাব হয়েছে, প্রেসিডেন্ট তো পেরে সাহায্য পেয়ে আল্লাহ কোথায় আসলাম। এইরকম কথা এত ওজনওয়ালা, এত নূর ভরা, যেন আগুন জ্বলতেছে, কিছু বলার মতো ক্ষমতা নেই। এজন্য সত্যিকার আল্লাহ ভালাদের সঙ্গে দুনিয়ার কোন তাকত মোকাবেলা করতে পারে না। পরে ওই প্রেসিডেন্ট সাহেব, ওই প্রেসিডেন্ট পরে বুজুর্গকে ডাকাইছিলেন যে একবার লোক দিয়া ডাকাই আনছিলেন, কি জন্য আনছেন স্যার দেখি তো। উনি আসছেন, পরে দেখা করছেন তো বলছেন যে আপনি আমার কাছে কি চান। বস এক চিৎকার দিছেন উনি জোরে, হযরত এই বুজুর্গ এক চিৎকার দিতেন আল্লাহ আকবার, সে চিৎকার যে শুনতো তার কলবে নূর পয়দা হয়ে যেত। এক চিৎকার দিছেন তো প্রেসিডেন্ট খামোশ, পরে কানতে থাকছেন কতক্ষণ, পরে বলছেন বস আমি এই চাই যে তুমি আল্লাহ ভালো হয়ে যাও, তুমি আল্লাহ ভালো হয়ে যাও। প্রেসিডেন্ট খা চুপচাপ নীরব নিস্তব্ধ হয়ে গেছে, এরা কোন দুনিয়াদার? হ্যাঁ শাহুকে সরম তাজে গেরা আছে, দর্দ সে আকসর রেতা হ্যাঁ, সফা কে সিনু মে এক নূর কে দরিয়া বেতা হ্যাঁ। এই রাজা বাদশারা দুনিয়া নিয়ে ঝামেলার মধ্যে আক্রান্ত, আর আল্লাহর ওরুদের সিনাতে তো সর্বদা নূরের দরিয়া ঠেউ খুলতে থাকে। বস প্রেসিডেন্ট চুপচাপ হয়ে গেছেন যে ভাই এই বুজুর্গ, এই বুজুর্গ তো এসা আজীব যে এরকম বুজুর্গ কমই দেখছি, কোথায় এই বুজুর্গ দেখবেন যে দুনিয়ার লাইনের যে সকল মানুষ পীর নামে নিজেদেরকে প্রচার করেন, তো তাদের কাছে গিয়া তো মানুষ নেক ধারণা করে যায়, দুনিয়াওয়ালার কাছে তো দুনিয়াই পাবে না, আখিরাতের সন্ধান কোত্থেকে পাবে। আমাদের আল্লাহওয়ালা বুজুর্গ অনেকদিন মুক্তাসার মুক্তাসার কথা বলতেন, কিন্তু কথার মধ্যে আগুন থাকত। শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ আলী বলতেন যে আম ওয়ালে সে আম মিলতা হয়, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হয়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হয়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হয়। আম ওয়ালার কাছে আম পাওয়া যায় হ্যাঁ, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, পেয়ারা ওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়, আর খাটি আল্লাহ ওয়ালার কাছে গেলে সত্যিকার আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। হ্যাঁ সে এই ধূপ খোলাতে আমার শেখ রহমতুল্লাহ আলাই শেষ জীবনে যখন আসছিলেন একদমই মানে শয্যাশায়ী অবস্থা, বিছনার উপরে তিনি বসে থাকতেন শুয়ে থাকতেন এই হালত, কিন্তু মানুষ এক নজর, শুধু একটা নজর তাকে দেখার জন্য পাগল ছিল, হাজার হাজার মানুষ সারা দেশ থেকে পাগলের মতো স্রোতের মতো ছুটে আসতেছে প্রতিদিন। তো আমার মনে আছে যে পটিয়া মাদ্রাসার তখনকার মোহতায়ন হযরত মাওলানা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি যে আসছেন, ঘন্টা ঘন্টা অপেক্ষা করছেন এই সেখানে, কিন্তু মানে ভিতরে যাওয়ার মতোই কোনো রাস্তা আমরাও বানাইতে পারিনি, এত প্রচন্ড ভিড় ছিল যে এত বড় আলেম মানুষকে একটু দেখা করে দেওয়ার সুযোগ আমরা করতে পারিনি। হযরতের কামরা থেকে বাইর হয়ে আমরা আরেকটা পাশের কামরা যেতে পারতাম না, এত প্রচন্ড ভিড়। তো হযরত মাওলানা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি অপেক্ষা করে চলে গেছেন, যে সেদিন কয়েক ঘন্টা অপেক্ষা করার পর চলে গেছেন, পরের দিন আবার আসছেন, কিন্তু পরের দিনও সাক্ষাৎ করানো যায়নি, এত বেশি রকমের ভিড় ছিল, হযরত ওয়ালাকে দেখার জন্য মানুষ এরকম পাগল ছিল। তো হযরত এক পাশে যেখানে যে কামরা থাকতেন, তো সাইড দিয়ে একটা রাস্তা আছে, দুই পাশে বিল্ডিং, মধ্যখানে একটা রাস্তা, তো এই রাস্তা দিয়ে মানুষজন কাতার দিয়ে লাইন দিয়ে এভাবে আসতে থাকতো, এক নজর দেখে এরকম, বা হযরত ওখানে বসে আছেন তারা এক নজর দেখে আর চলে যায়, এক নজর দেখে চলে যায়। তা আমরা ওখানে কয়েকজন কামরার মধ্যে দাঁড়ায় থাকতাম হযরতের পাশে। তো হযরতওয়ালা আমার শেখ রহমুল্লাহর নাতি মাওলানা ইব্রাহিম সাহেব সেখানে দাঁড়ানো ছিলেন, তা আমার শেখ তখন বললেন যে ইব্রাহিম ইয়ে লোক ক্যা দেখতে হ্যাঁ, কিউ আতে হ্যাঁ মেরে পাস, ইব্রাহিম বলো এই লোকগুলো ওইরকম পাগলের মতো ছুটে আমার কাছে কেন আসে, তারা আমাকে দেখার জন্য পাগল কেন বলো তুমি। তো মাওলানা ইব্রাহিম সাহেব হাসতেছিলেন, হযরত ওয়ালা রহমুল্লাহ তখন সাথে সাথে বললেন চুকি ইয়ে মেরে সাথ আল্লাহকে দেখতে হ্যাঁ, এরা এই জন্য আমার পাগল যে এরা আমার সঙ্গে আল্লাহকে দেখে, দিদানে উ দিদানে হক গাস্তাস, কোন আল্লাহওয়ালাকে দেখা যে আল্লাহ পাকের নূর দেখা, আল্লাহওয়ালার সঙ্গে আল্লাহ পাকের নূর থাকে, হ্যাঁ না। সুবহানাল্লাহ তাআলা বিহামদি আজীব শান এবং আজীব মাওলা। তো আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুঝে কুছ খবর নেই থি তেরা দর্দ ক্যা হ্যায় ইয়া রব, তেরে আশিকোঁ সে সিখা তেরে সঙ্গ দর পে মরনা, کسی اہل دل کی صحبت جو ملی کسی کو اختر, اسے آ گیا ہے جینا, اسے آ گیا ہے مرنا. کاٹی کون اللہ والر سنگے اٹھا بسر توفیق جدی کرو ہوئے تو بس سبتکر زندگی تاری نصیب ہوئے جائے. ہٹتے سیکھے سے, چلتے سیکھے, بوشتے سیکھے, کھائیتے سیکھے, گھومیتے سیکھے, جاگتے سیکھے, ای زندگی ای دنیا تے تھکتے سیکھے, مانے پیتھیوی تے بسواش کرر جے آداب, آداب حیات, آداب زندگی اللہ قصو بھی نصیب ہوئی اللہ والا در کسی زندگیر آداب کی زندگی کٹانو چاہیے نصیب ہوئی اللہ والا در کسی ایک ایک نشاس ای پیتیویتے کی بھابی بسواس کرا چاہیے سیرکم زندگی نصیب ہوئی اللہ والا در صحبتر برکتے تادر تعلیم تربیتر برکتے اللہ پاک جل جلال و منوالو عمد شکل کے توفیق دان کر. تو حضرت حجت الاسلام مولانا قاسم نانوتوی رحمت اللہ علیہ کت بڑ مانوش چلین, مولانا یعقوب نانوتوی رحمت اللہ علیہ, حکیم الامت مولانا اشرف علی تھانوی رحمت اللہ علیہ, یہ سب مانوشرا کیولی حاجی امداد اللہ مہاجر مکی رحم اللہ کا گیا بھیڑ کرتے تھکن. اتچ حاجی صاحب تو باہیہ بھاب ات بڑ آلم چلین نا کنٹ ات بھی اچو مان تعلق مانلا چل اور اللہ پاکر اتحاد ات اچو مان چل سب علامارا سکھانے ماتانت کرتین. خود مولانا رشید احمد گنگوئی رحمت اللہ علیہ بولتین جے حاجی صاحب جدیو ای زمانار مانوش سے زمانار مانوش کنتو تار دین چل صحابادر دینر متو, تار دینی رنگ چل صحابادر دینی رنگر متو. قرآن شریف اللہ تعالی بولتین جے والسابقون الاولون من المهاجرین والانصار والذین اتبعوهم باحسان رضی اللہ عنہ ورضوا وعد لهم جنات تجری تحتها الانہار. اللہ پاک جل جلال و منہ والو بولن جے سابقین اولین, سابقین اولین جرا اگرگامی ایبو دین ایمان کتر پہلا نمبر مہاجر ہون کنگ بانسار ایبو جرا تدر سچا انوشاری اللہ پاک تدر شکل اگر خوشی جبون تر اللہ پاک اگر خوشی ایبو اللہ تعالی تدر جنو ایک دم جنت ریڈی کرے رکھے تھی سن سنتے سن پیو بندورا یہ آیت پاک تھی کہ پرمان ہوئے صحابہ اکرام شکل سابقین اولین ایبو شاتے شاتے ایٹاو پرمان ہوئے واللدین تبعوهم بإحسان سچا بھاوے تدر جرا انوشاری سے صحابی در زندگی رنگ تر مدد پرکاش پائے. صحابی کو نہیں لیکن نمونہ تھے صحابی کا, ترا صحابی تو نہ کنتو صحابی در نمونہ ایک دم صحابی در زندہ نمونہ ہمادر اکابر دیوبند, اکابر سہارنپور, مظہر العلوم سہارنپور اور دار العلوم دیوبند اکابر رم ٹھیک ایرکمی چھل. حضرت سید مولانا عطا اللہ شاہ بخاری رحمت اللہ علیہ تینی بولتین جے اکابر دیوبند کے دیکھ لے ہمار من ہو جن صحابیدر ہی ایک کافلا چاہتے تھکل ہٹا پیچھنے اڑے گیسے ارا پوچھتے پہ باقی تو چلے گیس صحابی ایک گروپ جن پیچھنے رہے گیسے ایک لفظ جن لگائے گیس گویا کہ صحابہ کے کافلا جا رہا تھا اتفاق سے پیچھے رہ گیا. سنتے تھے پیو بندورا اتنا تر مدد دین ایمان اخلاص تقوا اتباع سنت ات عظیم شان چل اللہ پاک یاد اللہ پاک اعتاد اتباع شریعتی تدر زندگی چل. شیخ العزیز مولانا زکریا صاحب رحمت اللہ لکھسن جے مزار مدرسہ تے ایک بزرگ چلین اکابر کا تقوا مولانا زکریا صاحب رحمۃ اللہ کتاب اور مدد گھٹنا آسے جے مزار مدرسہ تے ایک استاد چلین جے سکالے جکن مدرسہ آستین تو سبق پڑھابین دوپورے کھانا کھابین نجر کھانا ترکاری باسا تھیکے نیے آستین روٹی اور ترکاری باسا تھیکے نیے آستین تو ترکاری ایٹا گرم کرتے ہبے تو مدرسہ جے کھانا پکانا ہوئے سے چولا جکن نجر کاجے جلتے تھاکے مدرسہ کھانا پکانوں سمے مدرسار چولا جلتے سے وہ چولار پاسے وہ جلنت چولار پاسے انار ترکاری پاترٹا رکھلے تو وہ گرم ہو جت. تو এইভাবে এটা না যে মাদ্রাসার লাকড়ি তিনি খরচ করতেন এমন না, তেলও খরচ করতেন না, লাকড়িও খরচ করতেন না, নিজের তরকারি শুধু জ্বলন্ত চুলার পাশে পাত্র রাখলে ওটা গরম হয়ে যেত, তো তরকারি গরম হয়ে যেত সেই তরকারি উনি খাইতেন. এই বাবদ প্রতি মাসে কিছু টাকা মাদ্রাসায় তিনি দিয়ে দিতেন. সকলে সকলে পেরেশান হয়েছে যে ভাই এটা কিরকম কথা, ওর কোন তো মাদ্রাসা তো কোনো কিছু খরচ করেননি, তো টাকা দিবেন কিসের বাবদ? তো উস্তাদরা ওলামা কেরাম কেউ বলছেন যে হযরত আপনি কিসের বাবদ পয়সা দেন, বলেন যে মাদ্রাসার যে এই চুলার ব্যবহার করি আমি, চুলা ব্যবহার করি, আগুন ব্যবহার করি আগুন, সেটার বাবদে আমি পয়সা দিই। আগুন ব্যবহার করেন তো এটা কি আপনার জন্য? তো লাকড়ি জ্বালায় না, লাকড়ি জ্বালানো হয় মাদ্রাসারই রান্নাবান্নার কাজে। এখন সেখানে আপনি পাশে পাতিল রাখলে ওটা তো গরম হবে। এই বললেন যে সেই বাবদ পয়সা দেওয়া লাগবে না, কোনো পয়সা তো এখানে প্রশ্নই উঠে না, আপনি তো মাদ্রাসার কিছু খরচ করেননি, যার যার বাবদে কিছু দিতে হবে। তিনি বললেন যে আচ্ছা যদি চুলা যখন বন্ধ থাকে, চুলা যখন না জ্বলে বন্ধ থাকে, ওই সময় আমার পাতিল নিয়ে ওখানে রেখে দিলে তরকারি গরম হবে? না, তখন তো গরম হবে না। তাহলে বোঝা গেল মাদ্রাসার লাকড়ির উশিলাতেই আমার এই চুলার উশিলা, আগুনের উশিলা, লাকড়ির উশিলাতে আমার তরকারি গরম। অতএব অবশ্যই এর বাবদ কিছু দেওয়া আছে। রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিজের কলবের দিকে ইশারা করে বলছিলেন যে আল্লাহর ভয় এবং তাকুয়ার দিন তো থাকে এখানে, দিন আসলে পয়দা হয় অন্তরে, হ্যাঁ তাকুয়া পয়দা হয় অন্তরে, সেই দিনে কামের অন্তরে পয়দা হলে সেটা পূর্ণ জীবনকে প্লাবিত করে, প্রভাবিত করে। এই জন্যই রসুল আকরম সাল্লাম বলছেন আসল পহেলা কাম তো হলো দিলকে দিল বানান, আলা ইন্না ফিল জাসাদে মুজগা, ইজা সলাহাত সলাহাল জাসাদে কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদে কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। খুব গভীর মনোযোগে শোনো তোমরা, যে তোমাদের এই দেহের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে, এটা যদি নূর বলা হয়, সর্বঙ্গ নূর বলা, এটা শুদ্ধ, এটা দুরুস্ত, এটা নূর বলা, এটা আবাদ, তাহলে সর্ব অঙ্গ একই রঙে রঞ্জিত হইতে বাধ্য। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু, আর যদি এই অন্তর এটা বরবাদ হয়, নষ্ট হয়, সর্ব অঙ্গ থেকে নষ্ট জিনিস প্রকাশ পাবে। চোখ যদি দুরুস্ত থাকে, দিল চোখও দুরুস্ত, চোখ দিল নূরওয়ালা, চোখ নূরওয়ালা কাজ করবে, দিল নূরওয়ালা জবান নূরওয়ালা কথা বলবে, দিল নূরওয়ালা জবান কান নূরওয়ালা জিনিস শুনবে, হ্যাঁ না, হাত বা নূরওয়ালা আমলের দিকে কাজের দিকে অগ্রসর হবে। আর দিল যখন নষ্ট থাকবে, বরবাদ থাকবে, তো অঙ্গ প্রত্যঙ্গ ওই নষ্ট কাজের দিকে, নষ্ট কাজের মধ্যে মশগুল হবে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কিন্তু আমার ভাইরা, আল্লাহর কসম, বাস্তব সত্য হলো এই দিল দিল বনেই না দুই কাজ ছাড়া, একটা হলো মুজাহাদা আর একটা হলো সোহবতে আহলুল্লাহ, মুজাহাদা এবং সোহবতে আহলুল্লাহ। মুজাহাদা কি, যে নফস যেটা চায় ওটা যুদ্ধ চলা, নফস যে হারাম রাস্তায় যেতে চায় তার যুদ্ধে কষ্ট করে চলা, হিম্মতের সাথে এই একটা কাজ করতে হবে। তুজকে মুর্শিদ লে চলেগা দোষ পর, ই তেরা রাহ রো খেয়াল খাম হ্যায় রাহ বর্ত বস বতা দেতা হ্যায় রাহ, রাহ চলনা রাহ রো কা কাম হ্যায়। হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে শায়খ কি তোমাকে গর্দানে করে গর্দানে উঠে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিয়ে আসবেন? কোন শায়খের এই জিম্মাদারি না, তোমরা কেউ এটা মনে করলে তোমার এটা ভুল ধারণা। আসলে শায়খ তিনি মুর্শিদ, তিনি একজন মুআল্লিমে দ্বীন, তিনি দ্বীনের মুআল্লিম, দ্বীনের শিক্ষক। তো তার কাজ হলো তোমাকে দ্বীনের কথা বাতলাবেন, এটা করো, এইভাবে করো, এটা করো না, এই পথে হাঁটো না, হ্যাঁ না, যেখানে তোমার ক্ষতি খারাপই তোমার জন্য বিপদ, আল্লাহর সঙ্গে সম্পর্কে যেখানে দাগ লাগবে, হ্যাঁ যে যেখানে আল্লাহ পাকের সম্পর্ক ছিন্ন হবে সেটা তোমার বুঝে আসে না, শায়খ তোমাকে বাতলাবেন, ইঙ্গিত করবেন, ইশারা করবেন, স্পষ্ট বলবেন, বাতলাবেন, তরবিয়ত করবেন, তো তোমার সেটাকে মানতে হবে, সেই মোতাবেক চলতে হবে, তবে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে। কিন্তু আফসোসের কথা যে এখন তো এই অবস্থা যে যে দোস্তাবাব মুহিব্বিন, যারা যারা কোন শায়খ আল্লাহ বালার সঙ্গে সম্পর্ক রাখে, আল্লাহ বালাদের খাদেমদের সঙ্গে সম্পর্ক রাখে, শায়খ হাজারবার বললো মনে করে যে না এটা তো এমনি শুনলাম আর কি, কিন্তু আমলের জন্য ফিকির নাই। হযরত হাকিম উম্মতের নসিহতকে খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি ছন্দের ভাষায় এভাবে পেশ করছেন যে চার হক মুর্শিদ কে হ্যাঁ রাখ উনকো ইয়াদ, যে শায়খ ধরার পরে ওই শায়খের চারটা হক তোমার উপরে, আল্লাহকে তোমার পাওয়ার জন্য চারটা কাজ তোমাকে করতে হবে। চার হক মুর্শিদ কে হ্যাঁ রাখ উনকো ইয়াদ, ইত্তেলাও ইত্তেবাও ইত্তেকাদ ও ইনকিয়াদ, যে চারটা কাজ, একটা হলো তোমার নিজের ভালো মন্দ কোনো কিছু তুমি গোপন রাখবা না, সবটা খুলে খুলে সাহেবকে বলবা, সাহেবকে জানানো যে আমি নামাজ পড়ি তো আমার নামাজের হালত এই, আমার তাকওয়ার হালতে, আমার নজরের অবস্থায় এক একটা বিষয় বলা চাই, আমার জবানের হালতে গীবত হয় কি হয় না, গীবত হলে কতবার হয় ইত্যাদি, নিজের ভালো মন্দ। নামাজ পড়ে তো নামাজের মধ্যে দিল লাগে, ভালো লাগে, নামাজ পড়তে খুব ইচ্ছা করে, অন্তর নূর অনুভব হয়, আরেকজনের নামাজ পড়তে ইচ্ছাই করে না, নামাজ ছুটে যায় ইত্যাদি, যা যা নিজের ভালো এবং মন্দ। আমার উস্তাদ মাওলানা সালাহউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী লিখতেন আমার এসলাই বেলা কম কাজ তাম হালাত আপনি হালাত আপনি সাহেবকে তেলাক বেলা কম কাজ হুজুরের ভাষা এটা, কোন রকমের হ্যাঁ কোন কমি নাই, কোনো ঘাটতি নাই, কোনো ব্যস্তম না করে একদম ঠিক ঠিকলিকের অবস্থা নিজের সাহেবকে বলা। সাহেব দরদওয়ালা হন, ব্যথাওয়ালা হন, ফিকিরওয়ালা হন, যে এক এক দোষ যাতে আল্লাহকে পেয়ে যায়, তার জীবনের যে ত্রুটিগুলো, যে সমস্যাগুলো, যে বাধাগুলোর কারণে তার নিজের বুঝে না আসো কিন্তু সাহেব তো বুঝেন, এই সমস্যাগুলোর কারণে সে আল্লাহকে পাওয়ার চেষ্টা করা সত্ত্বেও আল্লাহ থেকে মারুন, তো ওগুলোকে চিহ্নিত করেন সাহেব এবং সেগুলোকে তিনি বাতলাবেন, তো বুড়িদের কাজ হলো সেটা অনুসরণ করা। রাহ বর্ত বস বাতা তে তাহ রাহ রাহ চলনা রাহ রোক কাম হয় সাহেব, রাস্তা বাতলাবেন সেটা ফুললি কমপ্লিটলি অনুসরণ করা, সেটাকে পুরো পুরো মানা, এটা বুড়িদের দায়িত্ব। যখন বুড়িদ মানবে নিশ্চয়ই আল্লাহ পর্যন্ত পৌঁছবে। একই অবলম্বন থানবী রহমতুল্লাহ আলাইহি তার মরফুজাত এক জায়গায় লিখছেন, মুরিদ যে সকল ভুল করে, যে ভুলের কারণে, যে ত্রুটির কারণে, তার যে অজ্ঞতা, যে জাহালতের কারণে আল্লাহ থেকে সে বঞ্চিত হচ্ছে এবং থাকবে, সেগুলো চিহ্নিত করে দেওয়া, এটা বুঝাইয়া দেওয়া, এটা শায়খের জিম্মাদারি, শায়খের উপর ফরজ। যদি শায়খ সেগুলো ধরায় না দিলেন তাহলে খায়েন ফি তরবিয়ত, তার যে তরবিয়তের জিম্মাদারির ক্ষেত্রে তিনি খেয়ানত করেন, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এই মলফুজ যেদিন আমি প্রথম দেখছিলাম হাকিমুল মুদির কিতাবে, এতটা নিজের উপর আসর পড়ছিল যে অনেকদিন পর্যন্ত আমি কোন ক্রমে এটা ভুলতে পারতাম না, আর ভিতরটা কাঁপতে থাকতো যে ওফো কি ভারী জিম্মাদারি, যাকে আল্লাহ শায়খের মাসিকতের জিম্মাদারি, মাশায়েখের পক্ষ থেকে আল্লাহর তরফ থেকে যেখানে আসে সেটা কত ভারী জিম্মাদারি। বেচারা তো বন্দী থাকে এইভাবে হাতের মধ্যে, দুই হাত তার হাত করা দিয়ে লাগাবে, এইভাবে চলতে হবে, এর বাইরে করা যাবে না। কিন্তু আফসোস যে অনেক দোষ তাবাবরা এগুলোর কোন এতটুকু গুরুত্ব দিয়ে বুঝতেই পারে না, বা অনেকে হয়তো বুঝতে চায় না। একই মোহাম্মদ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি দোষ তাবাবদেরকে, মুরিদিনকে, তালেবিনকে, সালেকিনকে আমি রাগ করতে থাকি, শাসন করতে থাকি, কখনো শাস্তি দিই, কড়া কথা বলি, হ্যাঁ না তো বলেন যে যখন আমি ওদের তরবিয়তের ক্ষেত্রে এরকম কঠোরতা অবলম্বন করি, তা আমার তখনও দিলের মধ্যে ধ্যান কায়েম থাকে যে আমার ভূমিকাটা হচ্ছে বাদশার আদেশ পালনকারী জল্লাদের মতো। বাদশাহ যখন বলেন, বাদশাহ যখন জল্লাদকে নির্দেশ করেন, এই জল্লাদ লাগাও আমার ছেলেটাকে, ও অন্যায় করছে, ওকে বিশ দুররা লাগাও, একদিকে জল্লাদ দুররা বিশটা লাগাইতে থাকে বাদশার ভয়ে, বাদশার আদেশ এটা, এটা লঙ্ঘন করা যাবে না, আর একদিকে সেই জল্লাদ কাঁপতেও থাকে যদি আমি এই আদেশ পালনের ক্ষেত্রে দুররা লাগানোর ক্ষেত্রে আমারই কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমার কিন্তু চাকরিও থাকবে না, হয়তো আমার জীবনও থাকবে না, এই কথা বুঝলে হয়তো আমার গর্দানও উড়াইয়া দেবেন, এমনটাও হইতে পারে। ভয় পাইতে থাকেন বাদশাকে, জল্লাদ বাদশাকে ভয় পাইতে থাকে কিনা। হযরত থানভী বলেন যে যখন আমরা কাউকে রাগ করি, শাসন করি, আল্লাহর পথে চলার জন্য, তার ভুলগুলো শোধরানোর জন্য, সংশোধন করার জন্য, তো ঠিক অবস্থাটা এরকম যে বাদশার আদিষ্ট এবং বাদশার আনুগত্যকারী জল্লাদের মতোই আমাদের ভূমিকা হয়, বলতে থাকা, কিন্তু আসলে সে নিজেই কাঁপতে থাকে ভিতর থেকে, কাল কিয়ামতে আমি না ধরা পড়ি আল্লাহ পাকের সামনে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বহরহাল এটা এমন একটা জিম্মাদারি না, কেউ না বাইরে বাইরের থেকে মনে করতে থাকে যে বেশ তো দারোগার ভূমিকা অবতীর্ণ হয়েছে লোকটা, হ্যাঁ না, যে জল্লাদের ভূমিকা অবতীর্ণ হয়েছে, জল্লাদ এমন জল্লাদ যে জল্লাদের আত্মা সহ কাঁপতেছে কাল কিয়ামতে আল্লাহ পাকের সামনে কিভাবে দাঁড়াবে সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তো চারটা হক, চার হক মুর্শিদকে রাখ, ওমর ভর তো উনকো ইয়াদ, ইত্তেলাও ইত্তেবাও এতেকাদ ও ইনকিয়া এই শেরটা বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাবে লেখা আছে, কিন্তু আমি যেভাবে পড়ি আমার এসলাই তাল্লুকের পরে আমার চিঠিতে হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী সর্বপ্রথম এসলাই চিঠিতে এই শেরটা লিখছিলেন এবং এইভাবেই লিখছিলেন, ওটি আমার মুখস্থ হয়ে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, একদম সব পুরোটাই খুলে বলে দিলাম। হুজুরের এসলাই চিঠির মধ্যে এইভাবে তিনি লিখছিলেন, পরে কিতাবে এটাকে কোন জায়গায় একরকম কোন জায়গায় আরেক রকম নানান ভাবে দেখছিলাম। যাই হোক, কেউ লিখছেন তিন হক মুর্শিদ কে রাখুন কুয়াদ, এতলাও এতকাদ ইনকিয়াদ, তিন তিনটা লিখছেন, ওই তিনটার মধ্যে চারটা আছে, কথা বুঝেন নাই প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যাই হোক, তো প্রথম তো হলো ইত্তেলা, শেখকে নিজের হালাত সম্পর্কে জানাইতে থাকা চাই। আমার শেখ রহমতুল্লাহ আলী যখন আকমালুল কামিলিন হয়ে গেছেন তখনও তিনি নিজের শেখের নিকট চিঠি লিখতে থাকতেন, ভয় করতেন যে এক তো এই যে নিজের হালাত বলতে থাকা চাই শেখকে, ভালো মন্দ সব লিখতে থাকা চাই। তো হযরতওয়ালার যখন যেহেতু প্যারালাইজড হয়ে গেছেন, অর্থাৎ প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন, সে কারণে ডান হাতে তো ডান হাত কাজ করত না, ডান পা এবং ডান হাত অক্ষম ছিল, হযরতওয়ালা হাত দিয়ে তো লিখতে পারতেন না। হযরতের খাস খাদেম এবং খলিফা সৈয়দ মীর ঈশ্বর জামিল রহমতুল্লাহ আলাইকে হযরত ডাকাইতেন, বলতেন যে আমার শেখের কাছে আমি চিঠি লিখব, তুমি সহযোগিতা করো। তো মীর সাহেব ওখানে দাঁড়ায় থাকতেন বা বসতেন, হযরতওয়ালা বলতে থাকতেন, মীর সাহেব লিখতে থাকতেন, পুরা হযরত বলতেছেন এক এক শব্দ, মীর সাহেব সেটা লিখতেছেন যে প্রথম কি আলকাব কি হবে, লকু কি কি আলকাব ওর ভিতরে থাকবে সেটা, তারপরে সালাম দেওয়া, এরপরে কথাগুলো লেখা একটার পর একটা, সর্বশেষ এখন নিজের নাম লিখবেন যে কি হাকিম মোহাম্মদ আখতার, হাকিম মোহাম্মদ আখতার আফাল্লাহ আনহু। তো এটা এটা এই নাম লেখার আগে লিখতেন আপকে পায়ে মুবারকি খাক, একবার লিখছেন খাক পায়ে সুমা, খাকে পায়ে সুমা। তো লিখে লিখে এটা কমপ্লিট, এখন এটা মিসাব লিখে ফেলছেন চিঠি, এটা হযরত পাঠাবেন আর কি সাহাবদুর রহমুল্লাহর কাছে। তো পরে আবার ডাকাইতেন, মিসাব কি লিখছিলা বলো তো, আবার শুনাইতেন, আবার ওর মধ্যে এই শব্দটা কাটো, এই শব্দের জায়গায় এই শব্দটা বসাও। শায়েকের ব্যাপারে এত আজমত ছিল যে এই শব্দ শায়েকের কাছে লেখা যাবে না, এটাকে বদলে এটা লেখো। এই আবার যে কাটাকাটি করা, যে কাটা চিঠি, কাটাকাটির চিঠি পাঠানো যাবে না, আবার ফেরেশ করো এটাকে, যে শায়েক দেখবেন এখানে পড়তে আসা হঠাৎ এক জায়গায় বাধাগ্রস্ত হয়ে গেছেন, এখানে কি জানি লিখছে বোঝা যায় না, এটা এক ধরনের তার কষ্ট হওয়া, এটা করা চাই না, যে এটা বাদ দাও আবার ফেরেশ করো, আবার চিঠি লিখতেন। পরে আগে লিখছেন খাকে পায়ে সুমা, ফার্সিতে না, কিন্তু এরপরে আবার লিখছেন যে না এটা কাটো, আপকে পায় মুবারকি খাক, আপকে পাও মুবারকি খাক। এইটা এখন ওই হযরতওয়ালার ওখানে যারা খাস খাচ্ছিলেন এখনো তাদের এই অভ্যাস আছে লেখা, আপকে পায় মুবারকি খাক, আপনার পা মুবারকের মাটি ধুলা, হ্যাঁ আপনার পা মুবারকের ধুলি কণা, এসা লিখতেন হযরতওয়ালা রহমতুল্লাহ আলাইহি। এই যে শায়েখ, যিনি শায়েখ তো আল্লাহওয়ালা হন, হ্যাঁ সাহেবিন ইসবত, তো হযরত হাকিমুল মুতানুই বলছেন তরিকুল কলন্দর কিতাবের মধ্যে আছে, কামালাত আশরাফিয়া কিতাবে আছে এই মজমুন, যে শায়েখ কি মাইয়ত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাইয়ত হয়, শায়েখের সঙ্গে যে সম্পর্ক রাখে সেজন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে সম্পর্ক রাখে, যে শায়েখের সোহবতে বসে যেন সে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে বসে। এবং হযরত থানব লিখছেন শায়েখ নায়েব রসুল হতা হয়, শায়েখ তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নায়েব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কাজে সেভাবে তাকে মহব্বত করা, তার প্রতি শ্রদ্ধা রাখা, তাকে তার প্রতি আদব রক্ষা করে চলা, যতটা করে ততটা তার উন্নতি হয়, তত বেশি অগ্রগতি হয়, তত বেশি ঊর্ধ্বের মাকাম তার নসিব হয়। এ ব্যাপারে যে যত গাফিল সে তত বেশি পিছনে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি বলবো, এই সাবজেক্ট এমন, এই বিষয়টা এমন গুরুত্বপূর্ণ, অথচ এটাকে লোকেরা হেলায় খেলায় দেখতে থাকে, বহুতই আফসোস। আজকে আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গানের সিলসিলা চারু সিলসিলার মধ্যে মাশায়েখ তো আল্লাহর রহমত অনেক আছেন, এটা আল্লাহ পাকের খাস রহমত যে উম্মত এত আউলিয়া বুজুর্গান মাশায়েখকে পাইতেছে। কিন্তু এখানে মস্ত বড় এক কমি হলো যে মাশায়েখ তো অনেক কিন্তু তরবিয়ত নেই, নিজামে তরবিয়ত নেই, যে কাউকে আহবাবদেরকে তরবিয়ত করা হ্যাঁ না। বাংলাদেশের কোন এক বিখ্যাত শ্রেষ্ঠতম এদারাতে আমার কিছুদিন আগে যাওয়ার তৌফিক হয়েছিল, ওখানে যে মহান বুজুর্গ আছেন তো তার সঙ্গে দেখা করলাম, কথা বললাম। তো এই বুজুর্গের আমাদের ভোলা তো অনেক মুরিদিন এবং খোলাফা আছেন, তা আমি বললাম যে হযরত আপনার মুরিদিন খোলাফা একরাম ভোলা তো বহুত, আমাদের বহুতই খুশি লাগে, আমাদের ভোলা পর্যন্ত মাশাআল্লাহ আপনার খেদমত এভাবে পৌঁছে গেছে। তখন তিনি বললেন, আফসোস যে আজকে ওলামাদের মধ্যে এই জিনিসের বড় কমি এবং এদিকে খেয়াল ছিল না। তা আমি তো এদেরকে বলছি যে ভাই জায়গায় জায়গায় তাসাউফকে জিন্দা করো, এই তরবিয়তের নিজামকে জিন্দা করো। আজকে এই মুসিবত যে মাশায়েখ তো অনেক কিন্তু তরবিয়ত কারণেওয়ালা একদম কম, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য হাকিম উম্মত মাওলানা শাহ আসাফ আলী থানভি রহমতুল্লাহ বলতেন যে যেকোনো এক জায়গায় গিয়ে তাল্লুক না করে বসা, বরং আগে যাচাই করা চাই যে আমি যে গরু কিনতেছি হাল চষার জন্য এটা হালের যোগ্য কিনা। অনেক গরু আছে তাজা মোটা সোটা, কিন্তু এটা খাওয়ার জন্য, জবাই করে খাওয়ার জন্য, অথবা এটা কুরবানি দেওয়ার জন্য, যে এই গরু জীবনে কোনোদিন হাল চষার কাছে ব্যবহার হয়নি, কি কথা বোঝেন নাই? যে গরু হাল চষে না ওইটা নিয়ে হালের হালের লাঙ্গল ওর 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 সঙ্গে জোয়াল লাগাইয়া দিয়া লাঙ্গল চষতে আরম্ভ করলে তুমিও মরবা গরুরও মারবা, একটা একটাও কোনো কাজ করতে পারবে না। হাল চষার গরুই আলাদা, ওটার জন্য ট্রেনিং প্রাপ্ত হইতে হয়, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য এলমে খুব বিশাল বড়, তাহাজুদে বড়, বুজুর্গিতে বড়, এতটুকু কাফি না, তরবিয়ত করার ফর্ম তার জানা আছে কিনা। এক বুজুর্গের কাছে একজনে চিঠি লিখছে, তালবেলে মানুষ বেচারা নিচের কিতাব পড়ে, তো লিখছে যে হযরত আমার তো এরকম পেরেশানি, নফসকে আমি সামলাইতে পারি না, আমার এখন অনেক পড়তে হবে, দাওর হাদিস পর্যন্ত অনেক বাকি আছে, তো আমি নিজেরে সামলাইতে পারি না, তো আমি এখন কি করব। তিনি লিখছেন যে প্রতিদিন 10 পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? 10 পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করো প্রতিদিন, তাল বেলেন যে নাকি কিতাব পড়ে মাদ্রাসায়। তো সে দিন রাত যে পরিমাণ কিতাবের সব যে ব্যস্ততা, এরপরে রোজ 10 পারা কোরআন শরীফ তাল বেলেন কেমনে পড়বে। এরপরে লিখছেন যে যদি না এতে আপনার নফস শায়েস্তা হয়, নষ্ট দমন হয়, তাহলে আপনার বিয়ে করা ফরজ। এখন তালবেলেম যারা মাদ্রাসায় পড়ে, যখন এই বয়স 15 থেকে 16 হলো, 15-16 এই সময় তো মাথা গরম হইতে থাকে, কারণ যখনই জওয়ানি পয়দা হয় তুফান পয়দা হয় শরীরের মধ্যে, শিহরণ পয়দা হয়, তখন মানুষ নিজেকে সামাল দেওয়া কঠিন হয়। আমার শেখ আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বয়স যখন 17 আমি দেখলাম যে আমার ভিতরে যৌবনের ঝড় তুফান এত প্রচন্ড রূপ নিছে, আমি বুঝতেছিলাম আমি আমাকে সামাল দেওয়া সম্ভব না। কিন্তু ছোটবেলা থেকেই আমার অভ্যাস ছিল হাকিমুল উম্মত মাওলানা থানভীর কিতাবাদি পড়ার, হযরতের রেসালা, হযরতের কিতাবাদি এগুলো আমি পড়তে থাকতাম। তা আমি জানতাম যে ওখানে হযরত বলছিলেন যে যখন নিজের নফসের এই সকল পেরেশানি পয়দা হয়, কোনো দিনই মুরব্বী কোনো আল্লাহ ওয়ালার কাছে যাওয়া চাই এবং তার কাছে নিজের হালাত বলা চাই এবং নিজেকে তার হাতে ন্যস্ত করে দিয়া তার অনুসরণ করা চাই। তিনি যেভাবে চলতে বলেন সেভাবে নিজের নফসের বিরুদ্ধে জিন্দেগি বানানোর মুজাহাদা করতে থাকা, কি কথা বুঝেন না? বলেন যে তা আমি তখন 17 বছর বয়সে ভাবলাম যে হ্যাঁ আমি কোথায় যাই কোথায় যাই। তো পরে আমি দেখলাম যে বিভিন্ন বুজুর্গানকে আমি দেখছি, হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদ রহমতুল্লাহকে দেখছি, শাহ উসুল্লাহ রহমতুল্লাহকে দেখছি, হাকিমুল উম্মতের বহুত খোলাফায়ে কেরামকে দেখছি, কিন্তু আমার দিল ঝুঁকতেছে শাহ আব্দুল গনি ফুলপুরের দিকে, তার সঙ্গে আমার মুনাসাবত কামেল মনে হইতেছিল, কি কথা বুঝেন নাই? তো মুনাসাবত এটা জরুরি, মুনাসাবত ব্যতীত কোন কারোর সঙ্গে তাল্লুক করলে, থানভীর মতো মহাকিক মানুষ বলছেন বিনা মুনাসাবতে কারো কাছে বায়াত হয়ে গেলে সে সারা জিন্দগিও পার হয়ে যাবে কিন্তু কোনো উন্নতি হবে না, কোনোই অগ্রগতি হবে না। কারণ এই রাস্তায় উন্নতি অগ্রগতির পূর্ব শর্ত হল পীর ও পীরের সঙ্গে মুরিদের মুনাসাবত, উভয়ের উভয়ের সঙ্গে মুনাসাবত থাকা চাই। আর মুনাসাবতের মানে হলো ওই শায়খকে দেখলে ভালো লাগে, তার প্রতি মহব্বত লাগে, তার হাসি কান্না, উঠা বসা, পোশাক আশাক যাই থাকে সবটাই ভালো লাগে। ওই লোক ঘুমায় থাকলে দেখলে খুশি লাগে, ভালো লাগে, ওয়া বা কি চমৎকার ঘুমাইছে। হ্যাঁ, একবার আমার শায়খ রহমতুল্লাহ আলাই আজি কামাল সাহেবের বাসায় ঘুমাইছেন, তো সকালবেলা এরকম দিনের বেলা ঘুমাইছেন, হয়তো জোহরের পরে কিনা সময়টা আমার ইয়াদ নেই। হজরত যখন ঘুমায় উঠছেন না, তো ঘুম থেকে আমি ঘুম থেকে জাগলে আমি গিয়ে হাজির হইতাম। হজরত ঘুম থেকে জাগছেন, এখনো শুয়ে আছেন বালিশের উপরে, এরকম চিত হয়ে শুয়ে আছেন, তো আমি ঢুকছি যে টের পাইছেন, পরে আমার দিকে তাকাইছেন যে তো ঘুম থেকে জাগার নতুন জাগার কারণে এক চোখ খুলছে না আর এক চোখ একদম বন্ধ, ওটা খুলতে পারেন নাই। আমি এমন জোরে হাসছি, হজরত বলে যে কেউ কি হয়েছে, ব্যাপার কি, হাসো কেন? হজরত এই যে কাইফিয়ত যে এক চোখ বন্ধ আর এক চোখ খোলা, আজিব সুন্দর লাগলো, এই জন্য হাসতেছি। হজরত বলেন তুমি ব্যাপারে আজিব আদমি, তুমি আজব ইনসান ভাই। শেখের প্রতি মহব্বত এমনটা হওয়া চাই, তার সব ভালো লাগে, এমনকি সে বকা দিলেও ভালো লাগে, আদর করলেও ভালো লাগে, রাগ করলে, ধমক দিলে, খেপলে, গুসা করলে, জিদ করলে তখনও ভালো লাগে। যেমন হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, হযরত থানভী রহমতুল্লাহ আলাই একবার হাঁটতে যাইতেন সকালবেলা, তো একলা একলা যাইতেন, কি কথা বলুন নাই, একলা একলা যেতেন, কাউকে সাথে নিতেন না সাধারণত, কখনো কখনো নিতেন। তো যখন যাইতেন তো হযরত হাঁটতে থাকতে লম্বা সময় একলা একলা লম্বা এরিয়া হাঁটতেন, আর তেলাওয়াত করতে থাকতেন, কোরআন শরীফে তেলাওয়াত করতে থাকতেন, হাফেজে কোরআন ছিলেন। তা ওই সময় হযরতের কলবে আল্লাহর দিকে ভীষণ মোতাওয়াজ্জে থাকতেন, খালোয়াত ছিল, খালোয়াতের মধ্যে এতটা আল্লাহর দিকে মোতাওয়াজ্জে থাকতেন যে অন্তরে এলহামাত ওয়ারিদ হইতে থাকত, আর আসার পরে ওইটাই তিনি লিখতেন, তাফসীরে বয়ান করান, লেখা শুরু করতেন, তো উলুমের ঢেউ শুরু হয়ে যেত, অথবা এসলাই চিঠি লিখতেন, তো এসলাই চিঠিতে আল্লাহ পাকের তরফ থেকে মদত আসতে থাকত। এই জন্য কাউকে সাথে নিতেন না, একলা একলা যাইতেন। হযরতের এটা মামুল ছিল, নিয়ম ছিল, এক এক বুজুর্গের এক এক রকম। আমার শেখ রহমতুল্লাহ আলাই যখন হাঁটতে যাইতেন, বিশাল বড় কাফেলা হযরতের সঙ্গে থাকত, শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর গুলের রঙ দিগারাস, এক এক ফুলের এক এক রং, শাহ আব্দুল গনির ফুল, হযরত ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমুল্লাহর অভ্যাস ছিল যে তিনি সকালবেলা ফজর পড়ে যখন বসতেন, মানুষজন এসে ভিড় করতো হযরতের এখানে, হযরত বসে থাকতেন, বসে থাকতেন, যেই এসরাকের সময় হইত একদম সে দাঁড়ায় গিয়া কেবলা মুখে আল্লাহ আকবার, লোকজন বসে আছে এখানে দল বান্দা, এদের মধ্যে হঠাৎ কেবলা মুখে দাঁড়ায় আল্লাহ আকবার, বস নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে ফের বসে যেতেন। আর হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতি রহমতুল্লাহ আলাইহির কাছে ফজরের পরে লোকজন যখন ভিড় করে বসত, হযরত বসে থাকতেন, বসে থাকতেন, এসরাকের ওয়াক্ত শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, হযরত এসরাকের পড়তেই না, ওই সময় এসরাক বাদই যেত, এবং হযরত মাওলানা কাসেম নানুতি রহমতুল্লাহ বলতেন যে আল্লাহর বান্দাদের সঙ্গে এইভাবে আমার বসে থাকা এটা কি ইবাদত না? শুনতেছেন প্রিয় বন্ধুরা, এখন এইটার ব্যাখ্যা দিয়ে আমাদের বুজুর্গগণ দিন বলছেন যে ভাই যাহার গুলের রঙ বয়ে দিগারাস, এক এক ফুলের এক এক রং, শুনতেছেন প্রিয় বন্ধুরা। এজন্য দিনের সকল সমাজ বুঝ পয়দা হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত জরুরি, এবং লম্বা সোহবত, এই না যে দুই চার দিন ঘোরাঘুরির পরে খেলাফতের পর্চা পায়া এরপরে গিয়ে একদম নাক ডেকে ঘুমাইতে থাকা, আমি খলিফা সাহেব আমার কিছু দরকার নেই, আরে লাহা খলিফার ঘাড়ে না হলে ইবলিস সওয়ার হয়ে গেছে, যে আকাবের থেকে দূরে থাকাকে নিরাপদ মনে করতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মুনাসাবাত ব্যতীত কোশ্চিন কাল কোথাও তাল্লুক করতে নেই, কিন্তু এখন লোকেরা এটার পরোয়া করে না, হুজুরে দেখলাম যে আমার নামটা মুখস্থ আছে, কবে পড়ে আসছি তা এখন হুজুরে আমার নাম বলতে পারে, তা ভাবলাম যে আল্লাহ করে এখন আমার নাম মুখস্থ, তাহলে ওনার কাছে ভয়ত, আরে ভাই এইটা কি কথা। তো মুনাসাবাত জরুরি, হযরত থানভী দলিল পেশ করছেন, আল্লাহর ওয়াহু জুনুদুন মুজান্নাদা ফামা তারাফা মিনহা ইতালাফা ওমা তানাকারা মিনহা ইখতালাফা, যে রুহের জগতে যে সকল রু কাছাকাছি ছিল একদম সামনাসামনি কাছাকাছি বসলাম এখানে, সে কেউ একদম ফেস টু ফেস, কেউ ডান পাশে বসা, কেউ বাম পাশে বসা, কেউ একটু দুই চার পাত বসা ওদিকে বসা, কিন্তু আসে একদম সামনাসামনি। তো এই সকল রুহে দুনিয়াতে আসলে দুনিয়াতে আসলে পরে আপসে একজনের মন আর একদিকের দিকে টানতে থাকে, দিল টানে দেখলি খামোখাই ভালো লাগে। ওই লোকের কিছু ভুল ত্রুটি হলো থাক, এরকম মানুষের ভুল ত্রুটি হয়, কিন্তু ভুল ত্রুটির কোনো খেয়ালই থাকে না, এমনি তার মহব্বত লাগে, এটা মুনাসেব। আরেক বুজুর্গ তার সম্পর্কে একদম কসম করে বলা যায়, বহুত বড় উলিয়াল্লাহ, এই জবরদস্ত আলেম, বুখারী শরীফ পুরোটা মুখস্থ, একদম ফতোয়া স্বামী মুখস্থ, 30 পারা কোরআনের হাফেজ মাশাআল্লাহ, যে আসরের সময় বসলে মাগরিবের সময় 30 পারা কোরআন খতম করে ফেলতে পারবেন, এত বড় বাক সাহেব কারামত উলিয়াল্লাহ, কিন্তু মন একদমই তার দিকে ধরে না। কি কথা বুঝেন নাই, ওই বুজুর্গের ব্যাপারে কোনো বদগুমানি নাই, কুধারণা নাই, তিনি বুজুর্গ, তিনি আল্লাহ ওয়ালা, কিন্তু দিল একদমই তার দিকে টানে না, তার কাছে যাইতেও মন চায় না, বসলে মন চায় যে কখন ওইটা ভাগি এবং পালাই। কি কথা বুঝেন নাই, মানে 5 মিনিট বসার পরে মনে হয় যে আল্লাহ কবে আসলাম, এখন উঠতেই পারলাম না, মনে হয় যে ঘন্টা 2-3 চলে গেছে, এটা আলামত ওর সঙ্গে কোনো মুনাসাবাত নেই। এইখানে সে এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও তার সঙ্গে তাল্লুক কায়েম করলে হাকিমুল উম্মতের মতো মুজাদ্দিদের ভাষা, তার কোনোই উন্নতি হবে না রুহানি, ইসলামের লাইনে নিসবত মা আল্লাহ অর্জনের লাইনে তার কোনো উন্নতি হবে না। এত গুরুত্বপূর্ণ বিষয়টার ব্যাপারে এখন তো লোকেরা ব্যাপকভাবে বেখেয়াল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং তরবিয়ত এক জিনিস, কিভাবে কাকে তরবিয়ত করা, যে একই বিষয়ে দুজনকে 10 জনকে 10 রকম তরবিয়ত করতে হয়। কথা বুঝুন না, একজনকে এক বিষয়ে তরবিয়ত ভুল করলো, একজনকে ধমক দিয়া শাসন করে তরবিয়ত, আর একজনকে কিছু না বললে চুপচাপ থেকে তরবিয়ত, তাকে না বলা মানে তার তো কেয়ামত হয়ে যেতেছে, আল্লাহ আমাকে কিছু বলেনি, খাইছে আমার জান শেষ। আরেকজনকে বলার পরও এই পরিমাণ ফায়দা হয় না, আরেক যা দ্বিতীয় জনকে না বলার দ্বারা যতটুকু ফায়দা হয়েছে। কি কথা বুঝেন নাই, এক একজনের তরবিয়ত এক এক ধারা। আর বাস্তব সত্য হলো, আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ, একবার আমি তাকে বহু আগে হযরত ওয়ালা আমাকে যখন এজাজত দিছেন, এবং বহু লোক আমার সঙ্গে তুলাবা একরাম অনেকে তাল্লুক কায়েম করছে, এসআই চিঠির জবাব লিখবো, তো কথা তো মুখস্থ আছে, এইভাবে এইভাবে এই বিষয়ে এই রোগের চিকিৎসা, এখন কি লিখবো, একই রোগের অনেকগুলো চিকিৎসা কিতাবে পড়া আছে, লিখবো কি। তা আমি গেলাম মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ এর কাছে, গিয়া হুজুরকে বললাম, হুজুর এসআই চিঠি তো আছে, জবাব লিখবো কি। হুজুর বললেন যে জি জনাব, যখন এসআই চিঠি পড়া হয় সাথে সাথে আল্লাহর তরফ থেকে কলবে আলহামাত হইতে থাকে, ওয়ারেড হইতে থাকে, এই লেখো এই লেখো এই লেখো, বস ওই জবাব আল্লাহর তরফ থেকে জবাব আসতে থাকে। চিঠি পড়লে তখন হঠাৎ প্রথম নজরে যখন চিঠি পড়া হয় কি লিখছে দেখি, দেখলে বড় বড় আল্লাহ এমন কঠিন কঠিন বিষয় লিখছে, এগুলোর উত্তর কি কি জানে, কোনো উত্তরের খবরও নেই। কিন্তু যখন আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দিকে মোতাবাজ্জি হয়ে বিসমিল্লাহ রহমান রহিম চিঠির জবাব লিখতে শুরু করে, মিন জানিবিল্লাহ ধরা ধর ধরা ধর, এমন এলম আসতে থাকে যেটা তার কোনোদিন কল্পনাও ছিল না। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ বলতেন, আমি যে সকল এসআই চিঠির জবাব লিখছি তরবিয়ত সালেকের মধ্যে যে জবাবগুলো উল্লেখিত আছে, বলে যে আমি পড়লে আমি ভাবি এগুলো আমি লিখছিলাম, যদি আমি লিখতাম তো এইসব তো এই সমস্যাটা আমি এখন পড়লাম, এটার জবাবটা এখন আমি পারি না, কিন্তু আমার জবাব পড়ে এখন বুঝতেছি রে ঠিক আছে, কিন্তু এটা এটা এখনো যদি আমি পারতাম তো এখন আমার দিলে আসে না কেন। যেহেতু হযরত বলতেন এটা প্রমাণ যে আমি লিখি নাই, রব্বুল আলামিন আমার দ্বারা খেদমত নিছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মহব্বত দোনো আলমে হি যাকর পুকারাই, ডিসে কো দিয়ার মে চা উসি কো ইয়াদ ইয়ার আই। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফে বলেন যে গর বগো ইয়াদ বগো বগুই অবজুস, আল্লাহ পাকের তরফ থেকে যখন এরকম ইশারা হয় বলো তো বলো জোশের সাথে বলো, আর বগুয়াদ মগু মগুই বা খামোশ, আর যখন আল্লাহ পাকের তরফ থেকে ইশারা হয় খামোশ চুপ থাকো চুপ থাকো। আমার শেখ রহমতুল্লাহ আলাইকে একবার আমি এক স্বপ্ন লিখলাম, তো হযরতের কাছে পাঠিয়ে দিছি, হযরত ওর মধ্যে সব পুরা চিঠির জবাব লিখছেন, আমার স্বপ্নটার ব্যাপারে লিখছেন, এটা কোনো জবাব বুঝে আসে নাই, তাবির আমার বুঝে আসে নাই, তা আমি বাংলাদেশে আসলে তো তখন তুমি আমাকে মনে করো মনে করাই দিও। তা আমি তো ভাই যেটা লিখছিলাম তো তাবির জানতে তো আগ্রহ থাকে মানুষের, তো হযরত অনেকদিন পরে বাংলাদেশে তো সে আনছেন, তা আমি হযরতের সঙ্গে সাক্ষাৎ করে প্রাইভেট কামরাতে বললাম, হযরতজি ওই যে এরকম স্বপ্ন লিখছিলাম আপনাকে, হ্যাঁ পরে হযরত খুব শুনলেন, বললাম যে হযরত আপনি চিঠির জবাবে লিখছিলেন যে আমি বাংলাদেশে আসলে আমাকে মনে করায়, তো সেজন্য বললাম। মানে এটা উদ্ধৃতি দিয়ে রেফারেন্স দিয়ে ঠিকভাবে বলতে হবে, আর মুখস্থ বলে তো আপনার কাছে স্বপ্নে লিখছিলাম তাদের কি এটা বোকামি, কারণ সেই এত লম্বা জমানোর কথা এটা নিয়ে উনি মুখস্থ করে বসে থাকেন, ওনাদের আর কোনো কাজ কাম নাই, দিন রাত চব্বিশ ঘন্টা হাজারো দিনের খেদমত মেহনত, আর ওনাদের পহেলা কাম আল্লাহর সঙ্গে মজগুল থাকা, এত ধান্দা এত চিন্তা এগুলো মাথায় রাখার সময় আছে? তো এই জন্য নিয়ম হলো কোন পূর্বের কোন বিষয়ের রেফারেন্স দিতে হলে পুরা বিষয়টাকে আগে বলতে হবে, ফের এখন পরামর্শ চাও। পুরো স্বপ্ন শুনাইলাম এবং শোনানোর পরে তো এখন বললাম হযরত জি তো এটার কি ব্যাখ্যা হযরত, আর ভয় পাই যে কেন জিজ্ঞেস করতেছি, ওদিকে ডরও লাগে। ওই সময় যদি শায়েখ বলতো কেন জিজ্ঞেস করলাম, তখন তরিকা হলো বলা যে ভুল হয়ে গেছে হযরত জি, গলতি হয়েছে, নাদানি হয়েছে, মাপ চাই। এটা না বলা যে আপনি তো বলছেন জিজ্ঞেস করতে, আমার কি অপরাধ আছে, এটা হলো ইবলিসের ধোকা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আরে মিয়া কি বলবো, একটা বলতে গিয়ে কোথায় চলে গেছে মিয়া, সেই মুনাসাবাতের এক ডকুমেন্ট দোকানে রয়ে গেছে, বা খাজা সাহেব হযরত থানবী ঘরে হাঁটতে যাচ্ছেন এটা বলতেছিলাম না, চলো ফের ইয়াদ করো, এত সাব স্টেশন এগুলো কে ইয়াদ রাখে। যাই হোক, রব্বুল আলমিনের মেহরবানি সেরে গেল, ইয়াদ রাখা সম্ভব না। হযরত ওয়ালা রহমতুল্লাহ আলী কেসা মানুষ, হযরত তখন বললেন যে ভাই উস ওয়াক্ত ভি তাবির সমঝ মে না আয়ে, আপনি কুছ নেই সমঝ মে আতা, সেই সময় আমার এই স্বপ্নের কোন ব্যাখ্যা বুঝে আসে নাই, এখনো বুঝে আসে নাই। হযরত জি জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ, ভয় আমি কাঁপতেছি যে আরো আপনার বিপদে পড়ে যায়। ভাই শায়েখ যেটা বলেন সেটাই ঠিক আছে, বললেন যে সেই স্বপ্নের ব্যাখ্যা তখন আমার মাথায় আসে নাই, এখনো আমার বুঝে আসতেছে না। আমরা হযরত জি জাযাকুমুল্লাহ, স্বপ্নের তাবির বুঝে আসা কোন ফরজ কোন জরুরি? তিনি আমাকে দিন শিখান সেটা এরকম লাখ কোটি স্বপ্নের চেয়ে অনেক ঊর্ধ্বের জিনিস। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কি হলো আজকে আমরা কোথায় আছি? হ্যাঁ, তরবিয়ত এক জিনিস, যে আমার শায়খ রহমতুল্লাহ বলতেন তরবিয়ত কবি তরবিয়ত ইয়াফতা হওয়া জরুরি হ্যায়, যিনি তরবিয়ত করবেন তার তরবিয়তটা আগে তরবিয়ত প্রাপ্ত হওয়া চাই। কিভাবে কথা বলা, কিভাবে ভাষা ব্যবহার করা, হ্যাঁ না, ব্লাক করলো, ধমক দিল, শাসন করলো, কি পদ্ধতিগুলো অবলম্বন করতে থাকা, এগুলো আগে থেকে শেখা থাকা চাই। আমরা আমাদের শায়খ রহমতুল্লাহকে দেখতে থাকছি যে এক একজনকে রাগ করেন তো কি ভাষা হয়, কি বিষয় হয়, কি তরিকা হয়, ফের যখন আবার এটাকে ফিনিশিং দেন তো কি তরিকা হয়, কিন্তু এখন সেই তরজের মুরিদ পাওয়াই মুশকিল। কি কথা বুঝেন নাই, নিজেকে এতটা ন্যস্ত করে দেওয়া এবং এইভাবে শায়খের মেজাজের উপরে শায়খের তরবিয়তের রঙে নিজেকে কমপ্লিটলি পূর্ণাঙ্গ ভাবে তরবিয়ত করে একদমই কামেল আউলিয়া কেরাম জিন্দগির রঙওয়ালা জিন্দগি বানানো, এই ধরনের লোক এখন একদম মুশকিল। সবাই মনে করে হার কাছে জন্মে ঘোষ দিয়া আরে মান অধরুণে মান না জুস্ত আসরা আরে মান, এক একজন মনে করতে থাকে আমি শায়খের বড় ঘনিষ্ঠ এবং প্রিয়, তাম ফয়েজ সব আমি একলা নিয়ে নিয়েছি, কিন্তু আসলে বাস্তবে কি ঘটছে শায়খ বুঝতে পারেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক বুজুর্গ বলছিলেন যে ইস্তারে জজব করলো কাশতে রে ফয়জে কামিল কো, কে তুজি কো সব পুকার উঠে নিগর, হ্যাঁ গুজর যাও জিদার হুকার। হে শায়খ, আপনাকে আল্লাহ পাক যে দিনই দৌলত দান করছেন, দিনের সমজ দান করছেন, দিনই বারাকাত ও আনোয়ার ও তাজাল্লিয়াত আল্লাহ আপনাকে দান করছেন, সেটা আমার ভিতরে এই পরিমাণ জজব হয়ে যায়, আমার রু এতটা শুষে নিয়ে যায় পুরাটা, যে এরপরে যদি আমি বিশ্বের কোথাও যাই তো আমাকে দেখলে যেন সারা দুনিয়া আপনার নাম নিয়ে চিৎকার করতে থাকে, অমুক আসছেন। আমার শায়খ রহমতুল্লাহ আলী বলতেন দুনিয়ার যে কোনো শহরে আমাকে দেখলেই লোকেরা মনে করতো সাহাবুল গরি ফুলগুরি এসে গেছেন, হযরত ফুলগুরিকে দেখলে মানুষ মনে করতো ওনার সঙ্গে নিশ্চয়ই হযরত হাকিম আক্তার সাহেব আছেন। হযরত বলতেন দুইজনের মধ্যে এতটা সম্পর্ক ছিল। যাই হোক, হযরত একবার হাজী কামাল সাহেবের বাসায় আমার শায়খ রহমতুল্লাহ আলীর সামনে হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী বসা, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী বসা, মীর সাহেব রহমতুল্লাহ আলী বসা এবং আমি বসা, সেরেপি কয়েকজন হযরত ওয়ালা খাস কাইফিয়তে ছিলেন। আর হযরত তখন বলতেছিলেন যে ডিসকো শাহ আব্দুল গনি ফুলপুরিকে দেখনা মুঠে দেখলে, ডিসকো মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলীকে দেখনা মুঠে দেখলে, আর ডিসকো এরপর থেমে গেছেন হযরত, মানে হঠাৎ হুশে আসছেন। যতক্ষণ পর্যন্ত ভেদ মুখ দিয়ে প্রকাশ হয়েছে তখন স্বাভাবিক ছিলেন না, আর যখন স্বাভাবিকতা পয়দা হয়েছে হঠাৎ খেয়াল হয়েছে আমি কি বলতেছি, হঠাৎ বস ভাই করে থেমে গেছেন। এসা মানুষ ছিলেন আমার শেখ রহমতুল্লাহ। হযরত জবানে বলতেন না, কিন্তু শাহ আব্দুল গনি ফুল রহমলের এক মুরিদের সঙ্গে আমার দেখা হয়েছিল বাংলাদেশে। তো এইখানে ঢালকানগরে আসছিলেন, তো ওই বুড়া মানুষ হযরত ফুলপুরি মুরিদ, তো তাকে হযরতওয়ালাকে হযরতওয়ালার হাত পা টিপলেন দাবাইলেন খুব। পরে আলাদা হয়ে যখন গেলাম তো আমি ওই বুজুর্গকে জিজ্ঞাসা করলাম, আপনি হযরত ফুলপুরি মুরিদ ছিলেন? বললো হ্যাঁ আমি হযরত মুরিদ ছিলাম, হযরতের খেদমত করছি না। আমি বললাম আমাদের হযরত কি হযরত ফুলপুরির মতো কালারে? তোমাদের হযরত হযরত ফুলপুরিও অনেক উঠতে চলে গেছেন। এইসব কথা কে কাকে বলবে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে তোমাদের শেখ তো চাপগুলি ফুল ক্রুচ অনেক ঊর্ধ্বে আল্লাপাক তাকে পৌঁছে গেছে এটা বলতেছিলেন। আরে ভাই আল্লাপাক এই রাস্তায় কে কাকে কখন কিভাবে পৌঁছে দেন কি বলবেন? কি বলবেন? মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই একবার বলতেছিলেন যে বাত কাহিনী কি তো নেই ফির ভি কহতা হুঁ, কথা তো বলার মতো না, তারপরও বলি। শেখের দোয়া, শেখের দোয়া, শেখের তাওয়াজ্জু, সেটা বলতে কি বললেন যে একবার হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফে হঠাৎ বলতে শুরু করলেন, ভাই এতদিন পর্যন্ত তো আমার দিলের মধ্যে এটাই স্পষ্ট ছিল, আমার দিলের অবস্থান এই ছিল যে আমার দুই মুরিদ মাওলানা রশিদ আহমদ গঙ্গুই মাওলানা কাসিম নানুতুবি তারা দুইজনে সকলের ঊর্ধ্বে চলে গেছেন, কিন্তু ইদানিং আমার দিলে ইনকিসাফে কামিল হয়ে গেছে যে মাওলানা আশরাফ আলী থানভী তাদের দুইজনকেও ছাড়াই আরো ঊর্ধ্বে চলে গেছেন। তখন মানুষের এটা বুঝে আসে নাই কি ভাই ঘটনা কি, আল্লাহ আল্লাহ এমন কথা, কিন্তু তখন বুঝে আসতে শুরু করছে যাদের বুঝে আসার তৌফিক হয়েছে, যে হাকিম উল উম্মতকে সারা দুনিয়া যখন মুজাদ্দিদ মানছে। কি কথা বুঝেন নাই, হযরত ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গগৈ নিঃসন্দেহে সারা জাহানে অনেক ঊর্ধ্বে ছিলেন, অনেক ঊর্ধ্বে ছিলেন, অতুলনীয় ছিলেন। হুজরতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলী অতুলনীয় ছিলেন, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু হাকিম উল উম্মত মাওলানা থানভী তাদেরই বাচ্চা, কিন্তু তিনি মুজাদ্দিদে কামিল ছিলেন। এটাকেই হযরত হাদিস সাহেব রহমতুল্লাহ আলী ওই ভাষায় বলছেন যে আল্লাহ পাক তার দ্বারা তাসদীদের খেদমত নেবেন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যাই হোক, কত সব কথাবার্তা বলা হয়ে গেল। হ্যাঁ, তো ওই যে মুনাসাবাতের কথা বলতেছিলাম, যে মুনাসাবাত যখন হয় শেখের রাগ ধমক সবটাই তখন পছন্দ লাগে, ভালো লাগে। যদি বলো যে পুরা এক তাকরির করে দিলেন আপনি, আর শেখ বললেন যে ওয়াহ মাশাআল্লাহ, আপনি খুশি হয়ে গেলেন, শেখ দোয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আর তাকরির করলেন পুরা কোরআন সুন্নাহর আলোকে খুব সুন্দর তাকরির, পরে বললেন যে ক্যা তুমি ইয়ে সব ক্যা তুমি তাকরির কি হজরত গলত গলতি হয়ে দোয়া তোমাদের জিম্মে রেখে, হজরত আমি কি বয়ান করছি আপনি আমার মাফ করে দেন, আমার জন্য দোয়া করে দেন যে আমি মানুষ হতে পারি, ভালো কথা বলতে পারি। কি কথা বুঝেন নাই, শায়েখের খুশি, শায়েখ যেটাই বললেন। দূর কোলাতে এক বড় আলেম হযরতের মুরিদ এবং খলিফা বয়ান করলেন, হযরত ওয়ালা কামরার মধ্যে আমাকে বলতেন যে কে কি বয়ান করে শুনতে থাকবা, আর কোনো উল্টা পাল্টা না বলে বসে। তা আমি আমার মন চাইতে আমি হযরতের কাছেই থাকি, কোনো দিকে না যাই, কিন্তু এখন যদি হযরত বলছেন বয়ান শুনতে তো আমার তো বাইরে যাওয়া লাগে, কেন হযরত আমি বলার পরও কেন বাইরে যেতেছি না? হযরত কষ্ট পাইতেছেন, চেহারায় অসন্তুষ্টি ফুটে উঠতেছে। আমি তাড়াতাড়ি ওই দরজাটা খুললাম, যে কামরার মধ্যে ছিলাম, খুললে দরজার পাশে এইভাবে দাঁড়ায় ওই মুকাররের দিকে তাকায় আছি, আর মাঝে মাঝে হযরতের দিকে দেখি, একটু একটু এদিক দেখি আবার ওইদিক তাকায়। তো হযরত ফের দেখলাম যে চেহারার পরিবর্তন হয়েছে, মানে খুশি হয়েছেন, ঠিক আছে না হয় ওখানে দাঁড়ায় এদের ফাঁকা করে শুনতে থাকো, শুনতে হবে, এটা হলো কথা। নিজের রায়ের উপর না চলা, যে মুস্তাকিল বিজ্জাত হওয়া ও মুস্তাকিল বজ্জাত হওয়া, আকাবের দিনের সিদ্ধান্তের বাইরে যে চলবে নিজের রায় মতো নিজের মর্জি মতো সে বরবাদ হবে। শুনতেছেন কেউ বন্ধুরা? আচ্ছা, তুই মাওলানা ধুম বয়ান করলেন, বুখারী শরীফ পড়ানো ওয়ালা আলেম, খুব বয়ান করছেন উনি, কোরআন হাদিসের দলিল প্রমাণ সহ খুব বয়ান। ফের উনি যখন বয়ানের পরে হযরতের কামরায় আসলেন, তো হযরত বললেন হ্যাঁ মৌলভী ইসকা নাম হ্যায়, আপনি কেতে হ্যায়, শেখ কি নিয়ে মৌলবী এরই নাম, যে নিজেরটাই বলে, নিজের শেখেরটা বললো না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, দুনিয়াতে ঘুরতে থাকা, নিজের বুজুর্গানের কাছ থেকে যে দৌলত প্রাপ্ত হয়েছে সেগুলোকে মানুষের কাছে পৌঁছানোর জন্য নিজের কথা কতগুলো মুখস্থ করে সেগুলো বলতে থাকা, এটা আকাবিরের তরিক না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি আর বলা মিয়া, যা যা মনে পড়ে এখান এগুলো, এখানে কিছু ওলামা বুজুর্গ আর দিন হাজির হয়েছে, তাদের বরকত আল্লাহ পাক দিতেছেন। আর না হলে আমি কি এগুলো, আমি আরো আসতে সময় মনে মনে ভাবতেছিলাম আজকে দিনের দুরি একদমই শুকনা শুকনা লাগে, কি করবো গিয়ে আল্লাহ জানে। আইসার মুখস্থ একটা শুরু করি, কোনো কিছু তো খোঁজখবর নাই। হ্যাঁ, বিলকুলই অন্ধকারে, রাত্রিবেলা অন্ধকারে উঠে কোথায় কোথায় গ্লাস, কোথায় পানি, হ্যাঁ কোথায় ওষুধ, কোথায় দাওয়া, কোথায় কি, অথচ দরকার তো অন্ধকার, বাত্তির কোনো ব্যবস্থা নেই, আন্দাজি হাতাইতে হয় না, এইদিকে হাত মারিয়ে মারে এইখানে ওইখানে, কোনখানে কি গ্লাস পাওয়া যায়, কোনখানে কোনটা পাওয়া যায়, এইরকম একদম বিলকুল অন্ধের মতো আইসে বিলকুল বসে যেতে হয়। হ্যাঁ, তো সেই ঘটনা যে হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহ ভোরবেলা হাঁটতে যেতেন, একলা একলা হাঁটতেন। তো যেদিন একদিন খাজা আজুল হাসান মরজুর রহমুল্লাহকে খুব রাগ করছেন হযরত থানভী, ভীষণ রাগারাগি হযরত রাগ করছেন, রাগ করতেন যে এগুলো যদি পড়ে কারো মজা নিতে হয় তা আপনারা আশরাফুস সাওয়ানে উর্দুটা পড়েন, কি কথা বুঝেন নাই, আমি আশরাফুস সাওয়ানে আলহামদুলিল্লাহ উর্দুটা খুব পড়ার আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, গভীর মনোযোগের সাথে আমি পড়তাম আর আমি হাসতে হাসতে শেষ হয়ে যেতাম একলা কামরায়। এই আমি, আমার মনে হইত যে আমার সামনে ধরছেন মহানা তানবী একজনকে, ধরা এমন ধরা ধরছেন, ওর আর খবর হুশ নাই, ওর শেষ, এমন ধরা ধরেন যে লোকটা নড়তেও পারে না, চড়তেও পারে না। মানে সিংহ যখন হরিণকে থাবা দিয়ে ধরে, সিংহ ওর থাবা দিয়ে ধরার পর হরিণ কি করবে, ওর তো শেষ। কি ঠিক আমার মনে হয় যে হাকিমুল উম্মত থানভীর হাতে লোকটা এইভাবে ধরা পড়ছে, আজীব লাগতো, মনে হয় যে আমি হযরতের একদম মজলিসে আছি। এই কিতাব পড়ে এত বেশি ফায়দা হয়েছে যে হযরতের মেজাজ হায়াত সম্পর্কে আল্লাহ পাক খুব ওয়াকিফ হওয়ার তৌফিক দিয়েছেন। হযরত আমার শেখের সোহবতের বরকতে আর আশরাফুস সাওয়ানের কিতাব পড়ার বরকতে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো খাজা সাহেব রহমতুল্লাহ একদিন হযরত থানভী খুব রাগ করছেন, খুব রাগারাগি করছেন। খাজা সাহেব মানে সবার সামনে বাইরের দুনিয়াতে বলতে গেলে বলতে হয় যে যেন ভীষণ ভাবে বেইজ্জত হলেন, কিন্তু এটা লোকেরা যারা কোন শায়খ কোন মুরিদকে রাগ করে, শায়খ যখন কোন মুরিদকে রাগ করেন, ধমক দেন, শাসন করেন, শাস্তি দেন, যদি কেউ দেখলে মনে করে যে আজকে সে বেইজ্জত হয়েছে, সে বেওকুফ নম্বর ওয়ান। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত খাজা আব্দুল হাসান মরজুক রহমতুল্লাহ এর ভাষা, ইশক কি জিল্লত ভি ইজ্জত হো গই, ইশক কি জিল্লত ভি ইজ্জত হো গই, লি ফকির বাদশাহত হো গই। শেখের রাগ ধমক ডাঁট ডপট বকা শোকা বকা ধোকা এগুলো যারা বরদাস্ত করতে থাকে, রাজা বাদশাহের চেয়ে উঁচু মর্যাদা আল্লাহ পাক তাদের নসিব করে দেন। তো খাজা সাহেব রহমতুল্লাহ আলী ওইদিন তো খুব রাগ ধমক খাইছেন রাত্রিবেলা, পরে পরের দিন ভোর বেলা হযরত থানভী বললেন যে খাজা সাহেব কোথায়, তো খাজা সাহেব ছুটে আসছেন, আপ চলেন গে মেরে সাথ, খাজা সাহেব যাবেন আমার সঙ্গে। খাজা সাহেব বলে যে আল্লাহ আন্দা চাই দুটা চোখ, এত বড় সাহের সঙ্গে যাওয়ার সৌভাগ্য কত বড় জিনিস, জি হযরত বিলকুল চলুঙ্গা, গোলাম আপকে সাথ জরুরি সাদত হাসিল করুঙ্গা, ওনাদের তাবির আজি ওনাদের ভাষাই আজি, উফ তরবিয়ত তাদেরকে কোথায় নিয়ে পৌঁছে দিছে। হ্যাঁ, এখনো আমি যে করাচির সাথীরা আমার সঙ্গে ফোনে কথা বলে মেসেজ লেখে, তাদের সে আমার শেখ রহমুল্লাহর তরবিয়তের আসর তাদের মধ্যে এতটা মুকাম্মাল যে এগুলো শুনলো দেখলো ভীষণ দিল মস্ত হয়ে যায়, মনে হচ্ছে দিল তাজা হতেছে। আর আমাদের এখানে যে দোস্তা বা মহিব্বিন এদের সঙ্গে একই বিষয়ে শতবারও যদি কথা বলি মনে হয় যে মুর্দার সঙ্গে কথা বললাম। আকসার লোকই এরকম, একদমই জিন্দা দিল ওয়ালা দোস্ত আবাব একদম কম, যার কারণে মুশকিল মনে হয়। হ্যাঁ না, বেদোস্ত জিন্দেগানি যাওকে চুনা না দারত, যাওকে চুনা না দারত বেদোস্ত জিন্দেগানি, সচ্চা আল্লাহ ওয়ালা মিজাজের আহবাব ব্যতীত জিন্দগি বড়ই মুশকিল, বড়ই মুশকিল। যাই হোক, খাজা সাহেব রহমতুল্লাহ আলাই হযরত হাকিমুল মতের সঙ্গে গেলেন, হাঁটতে গেলেন। তো খাজা সাহেব বলেন যে আমি বুঝতে পারছি কালকে রাতে আমাকে ভীষণ শাস্তি দিয়েছেন, এখন লোকেরা আমাকে তুচ্ছ নজরে না দেখে সেজন্য আজকে সকালবেলা নিয়ে সাথে নিয়ে গেছেন, যে হ্যাঁ তোমরা কি মনে করছো তারে, এখন তোমাদের কাউকে নিয়ে নিই, আমি তো খাজা সাহেবেরই সাথে নিয়েছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আজীব শান তো, সবাই তো হতবাক তাজ্জব যে রাত্রে এমন রাগারাগি এই গরমাগরমি, আর সকালবেলা ওয়া ওয়া তাকে নিয়ে তিনি হাঁটতে গেলেন, তো তার ইজ্জত কোথার থেকে কোথায় পৌঁছে গেছে। নিজেকে মিটাইছেন তো আল্লাহ পাকে তো উর্দু উঠেছেন। তো খাজা সাহেব রহমতুল্লাহ বলছিলেন যে হাকিম উম্মতের সোহবতে গিয়া যে নেই কুছ আওর খোয়াইশ আপকে দর পে মে লায়া হো, মিটা দিজে মিটা দিজে কে মে মিটনে হি কো আয়া হো, হাকিম উম্মত আমি নিজে শাসাব হওয়ার জন্য এখানে আসিনি, নিজেকে মিটাই আল্লাহকে পাওয়ার জন্য আসছি, আমাকে মিটানোর ব্যবস্থা করে দেন, আমাকে মিটবার রাস্তা বাতলাই দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের কাছে নিজেকে মিটানোর তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ বলতেন, সাহেব ইয়ে মিটনা ও ও দৌলত হয় জিসকে হুসুল কে লিয়ে মর্দানে খুদা নে সালতানতে ছোড় দি। হযরত থানবী বলেন যে লোকেরা মনে করে, লোক সমঝতে হয় কে বড়া বননে মে হজ হ্যায়, বড়া বন্ধে মে হজ হয়, বড় হলে তো আমি আমি বড়, আমার কুর্সি বড়, আমি শাহসাব, তো তখন কি অনেকে আবার ফতোয়া দিয়া তো বলে দেয় যে বলে দিবেন যে মুফতি অমুক ফতোয়া দিচ্ছে, আরে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজীব মামলা কি যে নফসের গোলামদের কথাবার্তা আজীব গরিব, নিজেকে মিটানো ছাড়া কেউ আল্লাহকে পাইতে পারে না, নিজেকে মিটানো চাই, নিজেকে মিটানো চাই। হযরত হাকিমুল উম্মত থানবী বলেন যে মানুষ মনে করে বড় হলে নিজে বড় বনে টুনে থাকলে তো তখন খুব কাজ হলো, আর না নিজেকে মিটানো এত বড় দৌলত যে এটার জন্য অনেকে তো বাদশাহ পর্যন্ত ত্যাগ করে দিছে। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ বাদশাহ ছিলেন, কিন্তু বাদশাহ তো ছিলেন জালাল ছিল, হ্যাঁ না, কিন্তু মিটানো নিজেকে ফানাইয়তের দৌলত অর্জন করা, অব্দিয়তের দৌলত অর্জন করার জন্য বাদশাহ ত্যাগ করে বাইর হয়ে চলে গেছেন, যে আমার বাদশাহ লাগবে না, আমি নিজেকে মিটাইতে চাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে নিজেকে মিটানোর তৌফিক দান করেন। খাজা সাহেব রহমতুল্লাহ আলাই সাথে গেলেন, তো খুব ঘুরলেন টুরলেন মাশাআল্লাহ, বড় মজা পাইলেন, খুব খুশি হইলেন, মস্ত হয়ে সেখান থেকে ফিরে আসছেন। তো খানকাতে একজন ছিলেন ভাই নিয়াজ, থানা ভবন খানকাতে একজন ছিলেন, তার নাম ছিল সবাই ডাকতেন ভাই নিয়াজ, তো উনি খুব খুশি হইতেন। কিন্তু ভাই নিয়াজ এমন আশ্চর্য মানুষ ছিলেন যে দিন রাত এই লোকদেরকে যাদেরকে যাদেরকে বাইর করতে হবে, নিয়াজ সাহেবকে হযরত থানবী হুকুম করতেন, হ্যাঁ নিয়াজ কাহাঁ হ্যায়, দৌড় উনি হাজির, জি হযরত যাও এই লোকের জলদি বাইর করো, এই বিছনাপত্র ফওরান গুটাও, বান্দো এবং একে একদম ঘেটে বাইর করে দিয়ে আস। ভাই আই সাহেব আই, ওই লোকের ধৈর্য নিয়ে একদম তাড়াতাড়ি নিজের হাতে বিছনার সাথে গুটা সামান সব এখান থেকে ওখানে নিয়ে কয়েক মানে মিনিটের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে সব রেডি করে একদম চলে চলে বাস একদম নিয়ে খানকার বাইরে নিয়ে পৌঁছে দিয়ে আসছে। আইসা জি হযরত উনকো গেট সে বাহার নিকাল বিলকুল নিকাল দিয়ে উনকো বহুত আচ্ছা গিয়া আপনি হযরতের মেজাজের উপর ফেদা থাকতেন ভাই নিয়াজ, কিন্তু মুয়াজ্জফ খাদেম ছিলেন, মানে ভাতা ভাতা দিতেন হাকিম উল্মত তানবীর রহমতুল্লাহ। ভাই হাকিম উল্মতের খাদেম এবং মুলাজেম তার সম্পর্কে কি বলবো, বহুত উঁচু মর্তবা তাদের ভাই। হ্যাঁ বহরহাল একদিন ওই নিয়াজ সাহেবকে ভাই নিয়াজকে নিয়ে সাথে রওনা হয়েছিল হযরত থানবী সকালে হাঁটতে, মনে করছেন যে আজকে তারে নিয়ে যাই, সবারই তো নেন না, কখনো করো কথা মনে পড়লে তারে নিয়ে যান। তো ভাই নিয়াজকে নিয়ে গেছেন, তো উনি গেছেন পরে হাঁটতেছেন হাঁটতেছেন জঙ্গলের রাস্তা, হযরত হাঁটতেছেন জঙ্গলের রাস্তা জঙ্গলাওয়ালা হাঁটতেছেন, তো হঠাৎ উনি ভাই নিয়াজ বললেন হযরত জি একটা লাকড়ি ঝুলে আছে আপনার মাথায় লাগবে। হ্যাঁ তো হযরত একদম নারাজ হয়ে গেছে, হ্যাঁ এত কাছে এসে গেছে এখন তুই বলছো, আর আগে থেকে সাবধান করা উচিত ছিল, আর আগে থেকে বলা উচিত ছিল, একদম তো কাছে এসে গেছিলাম, এখন তোর মাথায় লাগতুই, রাস্তার মধ্যে লাকড়ি ঝুলে আছে গাছে, তো এটা তো মাথায় লাগতো, তো এটা এত কাছে আসার পরে কেন বলো, আরো আগে থেকে বলা উচিত ছিল যে হযরত গলতি হবে, ভুল হয়েছে, আগামীতে সাবধান থাকবো। চলো ভাই, এখন তো ওই ভাই নিয়াজ তো বুঝেন যে আমি আজকে বাদশার সঙ্গে হাঁটতে এসেছি, মামুলি মানুষ তো না, রাজা বাদশারাও সেখানে ভয় পান, হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ দেখা গেল ওই হযরত থানবী যেই বরাবর হাঁটে যেতেছেন, আর একটা গাছতলা দিয়ে যাওয়ার সময় গাছের লাকড়ি আর একটা ঝুলে আছে, ওইটা মাথায় লাগতে পারে, তো ভাই নিয়াজ অনেক আগে থেকে সাবধান করছেন, বলছেন হযরতজি এক টহনি আর লটকি হ্যায় ওই আর ডাল একটা ওই যে ঝুলে পড়ে রয়েছে, হযরত ওই দিক তাকায় দেখলেন যেটা ওখানে অনেক দূরে, আর একটা দম, এত আগে কেন বলছো, আরে ভাই এত আগের থেকে বলার কি দরকার ছিল, কাছে গেলে পরে বলতাম, একদম এত আগের থেকে বলার কি দরকার ছিল, উনি বললেন গলতি হবে, ভুল হয়েছে মাপ চাই, আচ্ছা ঠিক আছে, তো ওই লোক নিয়ে আসছে, উনি তো মুরিদ না, এনে লোক মোলা আছেন, চাকরি করেন এখানে, বেতন বুক খাদেন, তো উনি মনে মনে তাজ্জব করলেন, এটা কোন তরিকা, কাছের থেকে বললাম খেলাম ধমক, দূরের থেকে বললাম খেলাম ধমক, আরে আজীব এক দুনিয়া ভাই, কিন্তু চাকরি করেন কিছু বলার নেই, চুপচাপ হয়ে গেছে, আর মহানা থানবী উমর রাজিয়াল্লাহু আনহু বংশধর, হযরত থানবী বলতেন আমার দেহে ফারুকে আজমের রক্ত প্রবাহিত, মিয়া আমি ঠান্ডা হবো কোথেকে, হযরত বলতেন এই কথা, হযরত বলতেন যে আমার দেহে ফারুকে আজমের রক্ত প্রবাহিত, এই জন্য আমার মেজাজই এই টাইপের, কিন্তু তোমরা আমার নকল করো না গো, মানে আমার ঢং বানানোর চেষ্টা করো না, যাই হোক, তো ওখান থেকে ফিরে যখন খানকাতে আসছেন, তো হযরত থানবী নিজের কামরায় চলে গেছেন, ভাই নিয়াজ নিজের জায়গায় যাইতেছিলেন, তো দেখলেন যে খাজা আজিজুল হাসান মরজুব ওখানে হযরত থানবীর আশেক দেওয়ানা খলিফা, তিনি ওখানে উজু করতেছেন, বসে বসে উঁচু করতেছেন, গিয়ে বললেন খাজা সাহেব আপনার শাইখের সঙ্গে হাঁটতে গেছিলাম, আজব ঘটনা হয়েছে, হ্যাঁ কি শোনাও, ঘটনা কি শোনাও, খাজা সাহেব উঁচু করতেছেন আর ওদিকে শুনতেছেন, যে ভাই এরকম ঘটনা, গেলাম তো একটা ডাল ঝুলতেছিল মাথায় লাগে কিনা, তো আমি বললাম যে লাকড়ি ঝুলতেছে, আর এক খাইলাম ধমক, এত কাছে আসার পরে কেন বললাম, আর আগে থেকে বলা উচিত ছিল, ভাই এরপরে সাবধান থাকলাম, পরের দেখলাম যে লাকড়ি একটা ঝুলতেছে, আমি আগেই বললাম যে হযরত বালাকড়ি ঝুলতেছে, দিক দিলেন একটা ধমক, হে এত আগে কেন বললো, আরো কাছে গেলে বলতাম, এত আগে বলা দরকার কি ছিল, খাজা সাহেব উজু টুজু বাদ দিয়ে বদরা রাইখে উঠে লাভ দিয়ে দাঁড়ায় গেছেন, ওয়ারে মেরে শেখ, ওয়ারে মেরে শেখ, ওয়ারে মেরে শেখ, খাজা সাহেব মজা পেয়ে গেছেন যে শেখ তো কেসে শেখ, আগের বারও ধমক তো দ্বিতীয়বার, দুনো ধমকে মজা পেয়েছেন খাজা সাহেব, আর নিয়াজ সাহেব সেই মজা পান নাই, খাজা সাহেবের এত আজিমুসান মুনাসাবাত ছিল, শুনতেছেন বন্ধুরা, এইরকম মুনাসাবাত যাদের থাকে শাইখের সঙ্গে, নিঃসন্দেহে তারা আল্লাহ পর্যন্ত একদম উড়ে চলে যায়, আল্লাহ রুয়া জুনুদ মুজান্নাদা, শুনতেছেন প্রিয় বন্ধুরা, একদম উড়ে চলে যায় আল্লাহ পর্যন্ত, এবং এই সকল মানুষরা এত উড়তে ওঠেন কেউ কল্পনাও করতে পারে না, ওই বুজুর্গের ভাষা যে ইস্তরে জজব কর লো কাশ তেরে ফয়জে কামিল কো তুজি কো সব পুকার উঠে গুজার যাও জিদার হো কর, এই মানুষ যখন কোন দিক দিয়ে যাইতে থাকে তো মনে হয় যে হাকিম উম্মত কে দেখলাম, হ্যাঁ না এসা খাজা সাহেব রহমতুল্লাহ মজলিসে, যে হাকিম উম্মত খোলাফায়ে কেরাম এত বড় ওলামা যখন বসতেন খাজা সাহেব রহমতুল্লাহ নিকট হাকিম উম্মতের পরে, সকলে খামোশ থাকতেন, সাহাবদুলগণি পূর্বে রহমতুল্লাহ বলছেন একলা খাজা সাহেব কথা বলতেন, আর কেউ কথা বলতেন না, সব চুপ থাকতেন, খাজা সাহেবের জবানকে হাকিম উম্মতের জবান মনে করতেন সকলে, এতটা ফয়েজ আল্লাহ পাক তাকে নসিব করছেন, ফয়েজ অনেকে বুঝে না, এতটা দিনই বরকত আল্লাহ পাক তাকে দান করছেন, এতটা দিনই তারাক্কি উন্নতি অগ্রগতি নসিব করছেন, এত উর্দের তাল্লুক মাল্লা আল্লাহ পাক তাকে দান করছেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদের বুঝ দেন, তৌফিক দেন, তারাক্কি দেন, আমার ভাই এই জন্য দিন তো আমাদের মধ্যে পয়দা হবে তখন যখন নাকি কোন কামের আল্লাহ বলার সুবত নসিব হয়, দিন পয়দা হওয়ার জন্য পহেলা তো দিনের বুঝ দরকার, জাওক দরকার, মেজাজ দরকার, মেজাজে দিন পয়দা হয়, জাওকে দিন পয়দা হয়, হ্যাঁ না, ওই ফাহমে দিন পয়দা হয়। হাকিমুল উম্মত মাওলানা শাহ আসফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মরকাদহু বলেন যে নূরে ফাহম, নূরে ফাহম কিসি ফানি ফিল্লাহ। উর্দু ওয়ালা করাচি ওয়ালারা থাকলে হয়তো বলতে নূরে ফাহম, ওখানে তো বয়ান করতে হলে আরেক তরিকা বলতে হবে, এখানে তর্জ ভিন্ন সেখানে তর্জ ভিন্ন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওই দেশের উর্দুই আছে তো নূরে ফাহম কিসি ফানি ফিল্লাহ, বাকি বিল্লাহ কি সোহবত কি বেদুন হাসিল নেই হতা। যে কোন কামিল আল্লাহর বলি যিনি একদমই ফানাফি শরীয়ত, একদম ফানাফি শরীয়ত, যিনি একদম ফানাফি দিন, যিনি একদম ফানাফি তরিকা কাবের, এরকম কোন আল্লাহ ওয়ালার সোহবত ব্যতীত দিনের জওক, দিনের সমজ, দিনের মেজাজ পয়দা হয়ই না, একদম হয় না, কোন ক্রমই হয় না। এই বছরে আমি সফর করলাম সারা দেশে আলহামদুলিল্লাহ, বাংলাদেশ বিখ্যাত দিনী এদারা, যে এদারা সুন্নতের আমলের জন্য একদম শীর্ষস্থানীয় প্রসিদ্ধ মাদ্রাসা, ওইখানে গেলাম। ওখানের উলামায়ে কেরাম বহুত মহব্বত করলেন, মেহমানদারি করলেন, কিন্তু ওখানের যে প্রধান ব্যক্তি তার অবস্থা হলো তিনি কোথেকে একটা কিতাব নিয়ে আসছেন, আমাকে হাদিয়া দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই কিতাবটাকে জমিনের উপর বিছাইলেন, একদম আমাদের সামনে আমরা বসে আছি, জমিনের উপর বিছায়া এর পিসটা উল্টে উল্টে আমাকে দেখাইতেছেন, এই মুসান্নেব এখানে এই লিখছেন, এখানে এই লিখছেন। আমি হতবাক যে সারা দেশ যাকে শ্রদ্ধা করে তিনি কিতাবকে মাটির বরাবর পায়ের বরাবর রেখা আমাদেরকে কিতাবের সবক দিতেছেন, খবর শুনাইতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আমাদের আকাবের দেওবন্দের হালত ছিল যে তারা একটা রাস্তাঘাটে একটা কাগজ পড়ে থাকলে সে কাগজটাকে একরামের সাথে এহতেরামের সাথে তুলতেন, এই কাগজের মধ্যে কোরআন হাদিস লেখা হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মুহিউদ্দিন মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার পাকিস্তানে কোন জায়গায় সফর করছেন, ওখানে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে সময় তিনি দেখলেন যে কোরআন শরীফের কয়েকটা সেরা পৃষ্ঠা যে সিঁড়ির নিচে পড়ে আছে, তিনি নিচে নেমে আসলেন এবং কাঁপতে থাকলেন, এত অস্থির হলেন, কাঁপতে থাকলেন, এবং তিনি বললেন যে আমার একটা মাত্র ছেলে ছিল, আর কোন ছেলে আমার নাই, একটা মাত্র ছেলে যার নাম ছিল আশরাফুল হক। হেদায়া পড়ার সময় সে আশরাফুল হক ভাই তিনি হঠাৎ ইন্তেকাল হয়ে গেছে। হযরত বললেন যে আমার সে ছেলে আশরাফুল হকের ইন্তেকালে আমি এতটা ব্যথা পাইনি, আজকে কোরআনে পাকের এই ছেঁড়া পৃষ্ঠাগুলো পড়ে থাকতে দেখে আমার যতটা আঘাত পাচ্ছে অন্তরে, যতটা ব্যথা পাইছি আমি অন্তরে, আমি সেটা সহ্য করতে পারছি, কিন্তু আমি সহ্যই করতে পারতেছি না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর এই যে দিনী কিতাব, যে কোনো দিনই কিতাব, সেটা কোরআনে পাকের হয় কোরআনে পাকের কথা ওর মধ্যে আছে, অথবা সেটা কোরআনে পাকেরই খাদেম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য সমস্ত দিনই কিতাবের সম্মান করা চাই। এই মানুষগুলোর এই অবস্থা হলো করে, এত বড় আল্লামা কিন্তু কিতাবকে পায়ের বরাবর রাখতেছেন কিভাবে, নিজের ওলামাদের সামনে, তালেবে ইলমদের সামনে, এদের কাছ থেকে মানুষ শিখবে কি? বিরাট বড় আল্লামা বটে কিন্তু কারো থেকে তরবিয়ত তার অর্জন অর্জন করার তৌফিক নসিব হয়নি, কারো কাছ থেকে তরবিয়ত অর্জনের তৌফিক নসিব হয়নি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে মুরব্বী হওয়ার জন্য আগে মুরব্বা হওয়া জরুরি, মুরব্বী হওয়ার জন্য আগে মুরব্বা হওয়া জরুরি, আগে তরবিয়ত প্রাপ্ত হয় তারপরে তরবিয়তকারী হয়েছে। আশ্চর্যের কথা, আফসোসের কথা, আমি এই ঘটনা মনে হলো আজকে আমার সৎমা হয়, কষ্ট হয়, এই কি জিনিস। আর এক মাদ্রাসা বহু বছর আগে, অন্তত মনে হয় যে 18-19 বছর আগে আমি সেখানে সফর করছিলাম, কোন বাংলাদেশের কোন এক বিখ্যাত এলাকা, তো সেখানে সফর করলাম, ওখানে গিয়া নৌকা থেকে ট্রলার দিয়ে গেছি, ওখান থেকে নামলাম, এক মাদ্রাসায় গেলাম, ওই মাদ্রাসার মুতামিম সে সুন্নতের আমলের জন্য একদম বিখ্যাত, তো আমার জন্য খুব ইজ্জতের সাথে এহতেরামের সাথে ব্যবস্থা করছেন। তো উনি মুতামিম সাহেব যেই খাটের উপরে, যে চৌকির উপরে বসেন, এটার উপরে আমার বসার ইন্তজাম করছেন, চান্দার চাদর ইত্যাদি লাগাইছেন, আর সেই যে উঁচু ওনার চৌকিটা, সে চৌকির নিচে একটা লম্বা জায়গা জুড়ে এখানে ওই কিতাব রাখার ব্যবস্থা করছেন, যে চৌকির উপরে বসার পরে সে কিতাবগুলো থাকে হাঁটুর অর্ধখান অর্ধেক বরাবর। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো আমাকে যখন ওখানে বসতে বললেন, আমি বসবো কিভাবে, নিচে কিতাব আর আমি উপরে বসবো, নিচে কিতাব উপরে বসবো, এই কিতাবের সঙ্গে বেয়াদবি হবে না, উনি তাকায় থাকলেন, আমি বললাম আমি উপরে বসবো না, আমি নিচে বসবো। আমরা আমাদের আকাবতেই শিক্ষা দিচ্ছেন, মুহিউদ্দিন মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলী তিনি তো দস্তরখানেরও আদব শিক্ষা দিচ্ছেন, দস্তরখানের উপর চিলমচি উঠাবা না, কারণ চিলঞ্চির ভিতরে যে হাত ধুয়া পরিষ্কার করা হয় আর দস্তরখান এটা রিস্কের একরামের জন্য বিছানো হয়েছে। তিনি বলতেন যে রিস্কের রিজিকের একরামের জন্য যে দস্তরখান বিছানো হয় তার উপরে চিলঞ্চি রাখা আদবের খেলাফ। আমাদের আকাবির তো এতটা আদব শিক্ষা দিচ্ছেন দস্তরখানেরও আদব, আর আপনাদের কাছে কিতাবের পর্যন্ত কোনো আদব নাই মিয়া, কেন আদব শিখেন নাই? এই একটা মাত্র কারণ, সেটা হলো জুমলা আলম জি সবব গুমরাসুল কম কাছে জব্দাল হক। আল্লাহওয়ালাদের কাছ থেকে যারা তরবিয়ত শিখে না, খালি কিতাবের গাঠি নিয়ে ঘুরতে থাকে, তারা এরকমই তরবিয়ত বিহীন জিন্দগি নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে বাধ্য হয়। সুন্নতের বড় নাম খালি, কয়েকটা সুন্নত মুখস্থ করে খালি বলতে থাকলে আর এটার উপর আমল করতে থাকলে সুন্নত মানা হয়। আমাদের আকাবের সারা জীবনের সর্ব অংশে সুন্নত এবং আদাবে দিন শিক্ষা দেন, সেটা আমাদের শিক্ষা করা উচিত, সেটার উপর আমল করা উচিত। তরবিয়ত বিহীন এটা কোশ্চিন কালো নসিব হয় না। আফসোস, এইভাবে নিজের শায়খের হাতে কাউকে ন্যস্ত করার মতো কাউকে এই জমানায় খুঁজে পাওয়া সহজ না, খুব মুশকিল। অনেকে খানকা এসে উঠে শুইতে থাকে, ঘুমাইতে থাকে, কিন্তু নিজের তরবিয়তের জন্য বেফেকের সকলে, নিজের তরবিয়তের জন্য ফিকিরওয়ালা মানুষ খুঁজেই পাওয়া যায় না, একদম কম, একদম কম, একদম কম, যেন নাই এরকম একটা অবস্থা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো চার হক মুর্শিদ কে হেরা কুন কুয়া ইত্তেলাও ইত্তেবাও ইতেকাদু ইনকিয়া। মুর্শিদের চার হক, একটা হলো ইত্তেলা, যে শায়খকে জানাইতে থাকা ভালো মন্দ সবটা জানানো, সব জানানো, নিজের দোষগুলো জানানো, একদম মুখলেসানা ভাবে কোনো কিছু গোপন না করা। যখন শায়খ অনুভব করেন অন্তর থেকে এগুলো নিজের দোষগুলো খুলে খুলে লিখতেছে নিজেকে গড়ার জন্য, সে শায়খ তাকে ঘৃণা করেন না, তার উপর ফেদা হইতে থাকেন, সজানে তার উপর উৎসর্গ হইতে থাকেন। এসা মুরিদ আল্লাহ তালা আমাকে মিলাইছে যে নিজের এক একটা ক্যান্সারকে দুনিয়ার কেউ জানে না, সবটা খুলে খুলে বলতেছে নিজের চিকিৎসা নেওয়ার জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কিন্তু কোন দোষ করলো তারপরে জিজ্ঞাসা করলে এদিক থেকে এই ব্যাখ্যা, সেদিক থেকে সেই ব্যাখ্যা দিয়ে ওটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা, এটা ইবলিসে ধরার আলামত, এটা জিন্দেগি বরবাদ হওয়ার আলামত, এটা মানুষকে মানুষ হওয়ার আলামত না। ইনসানিয়ত অর্জনের জন্য আসেন এসে কোন রকম খানকা থেকে খেলাপথের চোতা নেওয়ার জন্য আসছে, অথবা কয়েকদিন নিজের অজান্তে গড়াগড়ি করে ফের এমনি চলে যাবে, আর কিছু না, কিছুই হাসিল হবে না। যে নিজেকে না মিটায়, যে নিজেকে সাইকের হাতে মোকাম্মল ভাবে ন্যস্ত না করে, আকাবেরের ভাষা যে মুর্দা বদাস্তে জিন্দা, যে জিন্দা মানুষ মুর্দাকে গোসল করার সময়, মৃতকে গোসল দেওয়ার সময় সে মৃত ব্যক্তি তো কিচ্ছু বলে না, আগে এই সাইড ধুয়ে নেন, পরে ওইদিকে ধুয়ে নেন, এখানে একটু পানি বেশি দেন, ওখানে কম দিলেও হবে, এরকম বলে কিছু কিচ্ছু না। তো মৃত ব্যক্তি হ্যাঁ গোসলদাতার হাতে যেরকম নিজেকে কমপ্লিট ন্যস্ত করে দিয়ে থাকে, অনুরূপ ভাবে শায়খের হাতে নিজেকে মোকাম্মাল ভাবে ন্যস্ত করে দিয়ে থাকলে তখন সে মানুষ হয়, তখন সে মানুষ হয়, তখন সে আল্লাহ পাকের খাস রহমত পাওয়ার যোগ্য হয়। খেলাফতের চৌতা এর জন্য কোন ডকুমেন্ট না যে মানুষ নিজেকে মিটেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইত্তেলা ও ইত্তেবা এবং ইত্তেবা, যে শায়খ যেটা বলেন সেটাকে মানা, সেটা ফলো করা, সেটাকে বাস্তবায়ন করা, সেটাকে আমলে আনা, ও ইতিকাদ ও ইনকিয়াদ, আর এটা অন্তরে বিশ্বাস করা যে আমার শায়খ আমার জন্য সারা জাহানের সকলের মধ্যে শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি নাফে উপকারী আমার শায়খ আমার জন্য, ইতিকাদ, এবং এটা মনে করা আমার শায়খ যে মশওয়ারা দেন, যে পরামর্শ দেন, সেটা আমার জন্য নিঃসন্দেহে উপকারী, ও ইনকিয়াদ, এটার তর্জমা আগে হয়ে গেছে। এনকিয়াদ মানে বিনা শর্তে বিনা দলিলে একদম মাথা পাইতে নেওয়া, শিরোধার্য করা, এনকিয়াদ পূর্ণভাবে তার অনুগত, একদম কমপ্লিটলি মোকাম্মাল ভাবে বাধ্যগত হয়ে থাকা, এরকম এসা তো ভাই দেখছি আমার শায়খ রহমতুল্লাহ আলাইকে, নিজেকে এমন ভাবে মিটে দিয়ে দেখছি আমার শায়খ রহমতুল্লাহ আলাইকে। হ্যাঁ, এতটা যে মুহিউদ্দিনা মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আকাবিরের খেদমত কিভাবে করতে হয়, আকাবিরের কাছে নিজেকে মিটাইতে কিভাবে মিটাইতে হয়, এগুলা আমরা কিতাবে পড়ছি, আর বাস্তব নমুনা দেখলাম হাকিম আক্তার সাহেবকে, এই বলতেন মাওলানা আবরুল হক রহমতুল্লাহ আলাইহি, এর বাস্তব নমুনা দেখলাম, বাস্তব মডেল দেখলাম হাকিম আক্তার সাহেবের অস্তিত্বের জীবন। আমার শায়খ রহমতুল্লাহ এই কথা শুনেছেন যে আমার মুর্শিদ আমার ব্যাপারে এরকম খুশি প্রকাশ করেন। শায়খের খুশি মস্ত বড় নিয়ামত, শায়খের খুশি, শায়খের খুশি এবং কারো প্রতি সন্তুষ্টি এটা মস্ত বড় নিয়ামত, মস্ত বড় নিয়ামত। বহরহাল আল্লাহ তাআলা কবুল করেন, আমাদেরকে মাফ করেন, সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দেন, বুঝ দেন, নূর দেন, তৌফিক দেন। যাই হোক, তো আল্লাহকে ভয় করো পুরা জীবনের সব ক্ষেত্রে, আর সচ্চা বান্দা যারা কামিলিন তাদের সঙ্গে জিন্দগি কাটাও, বাস এতটুকুই। আর ভাই, যে নফসের গুলামি করে আল্লাহকে পাওয়া যাবে না, এই নফসি তো হযরত হাকিমুল মুতানুই বলতেন, ইবলিস আলেম থা, আবেদ থা, আরেফ থা। ইবলিস এত বড় আলেম, আরেফ, আবেদ, কিন্তু ধ্বংস হইল কিসের কারণে? হযরত বলেন যে আরেকটা ইবলিস আসছিল নাকি ওরে নষ্ট করার জন্য, ইয়ে নফসি থা জিসনে উসকো ইবলিস বানায়া, এই নফসি তো ছিল যে তাকে ইবলিস বানাইছে আজাজিলকে। হ্যাঁ, এজন্য খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে ভরসা কিছু নেই ইস নফসে আম্মারা কায় জায়েদ ফরিশতা বিয়ে হো যায় তো উসে বদগুমা রহে না। এই নফসের উপর কোন ভরসা নেই, কোন বিশ্বাস নেই, কোন আস্থা নেই, কোশ্চিন কালও না, এক মুহূর্তের জন্য না। এ যদি ফেরেশতাও হয়ে যায় ওরে বিশ্বাস করবে না, কোন সময় কোন গুলমাল মাথায় কোন ঠিক নেই। হ্যাঁ না, বহুতই খতরনাক, বহুতই খতরনাক। এবং যে দুই জিনিস, আমরত এবং আওরত, এই ব্যাপারে সাবধান থাকার আল্লাহ আমাদের তৌফিক দেন। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ কাশফুল কিতাবে লিখছেন যে বহু বছর আগে, মনে হয় যে প্রায় অন্তত 24-25 বছর আগে দেখার তৌফিক ছিল কাশফুলের মধ্যে, যে হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখছেন যে এক 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 মানুষ, তিনি আল্লাহকে পাওয়ার জন্য বুজুর্গানের সোহবতে উঠতেন বসতেন, 30 জন বুজুর্গের সোহবত রয়েছেন, একই বুজুর্গ, ওই 30 জনের কাছে বিদায় মুহূর্তে নসিহত চাইতেন যে আমার একটু নসিহত করেন, শেষ নসিহত বলতেন যে আওরত এবং আমরত থেকে সাবধান থাকো, নারী এবং সুশ্রী ছেলেদের ব্যাপারে সাবধান থাকো, যে সালেকিনকে ধ্বংস করে এই দুই জিনিস। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বলেন যে আমি 30 জনের কাছে বিদায় নেওয়ার সময় 30 জনই একই নসিহত করছেন আমাকে। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি যার সংক্ষেপ সার বলতেন যে নজর হেফাজত করো, হারাম তাল্লুক থেকে নিজেকে দূরে রাখো। এবং হযরত বলতেন যে যার প্রতি কোনো নফসের ভিতরে নফসানি খায়েশ আকর্ষণ অনুভব হয় তার থেকে নিরাপদ দূরত্ব অবলম্বন করো, আর না হলে আল্লাহ থেকে মাহরুম হতে হবে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। হাকিমুল মুতানুই বলছেন যে একবার কুদৃষ্টি করার কারণে অন্তরের ভিতরে সমস্ত কামাই করা নূর একসঙ্গে ধ্বংস হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, নজর হেফাজত করি ভাই, হারাম সম্পর্ক থেকে দূরে থাকি, আল্লাহ আমাদের তৌফিক দেন। হযরত হাকিমুল মুত বলতেন এসকে মাজাজি আযাবে ইলাহি হ্যায়, কোন সুশ্রী ছেলের সঙ্গে, সুশ্রী মানে আকর্ষণীয় চেহারার ছেলে, রং যেটাই হোক, কোন সুশ্রী ছেলের সঙ্গে অথবা নারীর সঙ্গে যার হারাম সম্পর্ক পয়দা হয় এটা আলামত তার উপর আল্লাহর আযাব এসে গেছে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার ভাইরা, এজন্য হাকিমুল ইসলাম কারি তাইব সাহেব রহমতুল্লাহ এর ভাষায় যে ফরজ ওয়াজিব সুন্নত মুয়াক্কাদার আমল যদি করো তুমি আর গুনাহ থেকে বাঁচো, তাহলে ভাই হে মুসলমান তুমি জমানার বাইজিদ বুস্তামি, তুমি এই জমানার জুনায়দের বাগদাদ। এবং সুন্নত তরিকার উপর আমল করি, আফসোস সুন্নতের আমলের এহতেমাম নাই, সুন্নতের মোজ বড় বড়, দাড়িগুলো সুন্নত মোতাবেক রাখা নাই, হাত পায়ের নখ বড় বড়, কি মোয়াবেলা, সুন্নতের এহতেমাম করি, সুন্নতের এহতেমাম করি, সুন্নতগুলো জানি, সুন্নতগুলোর উপর আমল করি, উজু সুন্নত মোতাবেক, নামাজ সুন্নত মোতাবেক, চেহারা সুন্নত মোতাবেক, হাত পা সুন্নত মোতাবেক থাকে, লেবাস পোশাক সুন্নত মোতাবেক থাকে, সুন্নতের এহতেমাম করি। আমাদের আকাবের সুন্নতের বড় এহতেমাম করতেন। আর প্রিয় বন্ধুরা, লাখ এলেম লাখ আমল সত্ত্বেও মানুষ বরবাদ হয়, গুমরা হয় যদি আকাবের দিনের রাস্তার ব্যাখ্যা ত্যাগ করে, আল বারাকাতু মা আকাবিরকুম। এজন্য আকাবের দিনের রাস্তার উপর চলাছে, আকাবের থেকে যারা বিচ্ছিন্ন তারা গুমরাহিতে নিমজ্জিত হয়ে যায়, ইয়াদ রাখেন এটা। হ্যাঁ, দুনিয়ার লাখ কোটি কোটি 100,000 কোটি মানুষ যদি আপনার দিনই জামাতে যোগ দিল, 100,000 কোটি মানুষ, হাজার হাজার কোটি মানুষ যোগ দিল কিন্তু আকাবের ইত্তেবা নাই, তো এটা সহি জামাত থাকে না, গোমরাহি পায়া বসে, দিন থেকে বিচ্যুতি ঘটেই ঘটে সেখানে। এজন্য ওলামায় দিন এবং আকাবের দিনের রাস্তা এটাকে শক্তভাবে ধরে রাখাছে। আল বারাকা মা আকাবির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, দিনের তাম বরকত তোমাদের আকাবের সঙ্গে, আকাবের পথে। মুস্তানাদ রাস্তে ওহি মানে গায়ে, জিনসে হোক তেরে দিওয়ানে গায়ে, লোটায় জিতনে ফরজানে গায়ে, তাও মঞ্জিল সিরফ দিওয়ানে গায়ে। আকাবের রাস্তার উপর যারা চলে তারাই কামিয়াব হবে। আর যতই এলেম আর আমলের জোর হোক কিন্তু কোনো কাজ হবে না যদি আকাবের রাস্তা পরিত্যাগ করা হয়। আল্লাহ আমাদেরকে আকাবের পথে কবুল করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। মুক্তসর দোয়া করেন না, الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا يا الله يا الله يا الله اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين رب اغفر وارحم وانت خير الراحمين اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان اي الله আমাদের সকলকে maaf করেন, আমাদের কামিল ইসলাম ফরমায়া দেন, তাকওয়ার জীবন নসিব ফরমায়া দেন, আউলিয়া সিদ্দিকীনের hayat আমাদের নসিব ফরমায়া দেন, আউলিয়া সিদ্দিকীনের মুত্তাদিনের বুঝ আমাদের নসিব ফরমায়া দেন, এবং দ্বীনের ইলম এবং আমল আমাদেরকে নসিব ফরমায়া দেন। গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, পূর্ণভাবে সুন্নাহ শরীয়তের অনুসরণের তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ নিসবত মা আল্লাহ তাআলুক মা আল্লাহ আপনার করমে আমাদের সকলকে নসিব ফরমায়া দেন, আমাদের আকাবের পথে চলার জন্য তৌফিক দান করেন, আকাবের রাস্তা যারা ত্যাগ করে দিয়েছেন তাদেরকেও আয় আল্লাহ আকাবের পথে ফিরবার তৌফিক দান করেন। যত দিনই কাজ, দিনই মাদ্রাসা, দিনই মারকাজ, সব জায়গাতে আপনি রহমত বরকত বেশুমার নাজিল করেন, সকল দিনই প্রতিষ্ঠান দিনই মারকাজকে সব রকমের গুমরাহি থেকে, সমস্ত বেদাত থেকে, সমস্ত খারাপি থেকে, ফেতনা থেকে আপনি হেফাজত করেন, আপনার বানায় জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বানায় আপনার কাছে নিয়ে যায়। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের সকলের জিন্দগিতে রহমত বরকত দেন, ঘরে ঘরে শান্তি এবং নূর ও হেদায়ত নাজিল ফরমা, আমাদের সকলকে, আমাদের ঘরবারাদেরকে, আমাদের সন্তানাদেরকে, আমাদের সকল আপনজন প্রিয়জনকে, আয় আল্লাহ আমাদের সকলকে আউলিয়া সিদ্দিকীনের মধ্যে সামিল করেন, সকলকে আপনার বানান, সকলকে কামিল তরবিয়তি আফতা বানান, কামিল তাকওয়াওয়ালা, কামিল ইত্তেবায় সুন্নাত ওয়ালা আমাদের সকলকে আপনি বানান। আয় আল্লাহ এত সব বান্দারা সিরফ আপনার মহব্বতে ছুটে আসে এখানে, আয় আল্লাহ আপনি জানেন প্রত্যেকের হালত, আপনি আয় আল্লাহ একশত ভাগ আমাকে আমাদেরকে আপনার বানান, একশত ভাগ আমাদেরকে আপনার বানান, সব ফিজত আমাদেরকে আপনার বানান, সব ফিজ ইত্তেবায় শরীয়ত আমাদেরকে নসিব ফরমান, ইত্তেবায় সুন্নাত নসিব ফরমান। আপনি এরাদা করলে আকাবের জিন্দগি আমাদের মধ্যে দুবারা জিন্দা হইতে পারে, আয় আল্লাহ জরুর বি জরুর আমাদের আকাবের বরকতে আপনি সেরকম এরাদা ফরমান, আমাদের সম্পর্কে, আমাদের ঘরওয়ালাদের সম্পর্কে, আমাদের সমস্ত রিশতাদার আত্মীয় স্বজন সম্পর্কে, আমাদের তাম সন্তানাদি সম্পর্কে, আমাদের তাম দোস্ত এবং মহিবিন সম্পর্কে, আমাদের মা বাপ সম্পর্কে, আমাদের সকল সকল আত্মীয় স্বজন সম্পর্কে, আয় আল্লাহ সমস্ত মহিবিন সমস্ত আহ্বাব সম্পর্কে, আয় আল্লাহ আপনি এসাই এরাদা ফরমান, আমাদের জিন্দগিতে আকাবের জিন্দগি আপনি নসিব ফরমায়া দেন, আকাবের বন্দীকে নসিব ফরমায়া দেন, আকাবের এখলাস এবং তাকওয়া এবং ইত্তেবা শরীয়ত আমাদের জিন্দগিতে আপনি নসিব ফরমায়া দেন। আয় আল্লাহ আফিয়তে দারায়ন আমাদের জন্য মঞ্জুর করেন, ফলাহে দারায়ন মঞ্জুর করেন, সব নেক উদ্দেশ্য পুরা করেন, আমাদের মধ্যে আমাদের ঘরের মধ্যে যারা অসুস্থ আপনার খাস কর্মে কামেল মুকাম্মল শেফা নসিব ফরমান, পূর্ণ সুস্থ করেন, পূর্ণ সেহত পূর্ণ আফিয়ত আপনি নসিব ফরমায়া দেন, সব রকমের দেখা না দেখা জানা না জানা দুষ্ট দুরাচার এবং সমস্ত দুশ্মনদের থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনার খাস রহমতের ছায়া আপনি আমাদেরকে দোনো জাহানে দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অতবারেনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بشیر جیکنو پرانتو تھے کے نیومیتو نیز نیز موبائلیر ہواٹس ایپے پاور جنو جگازوک کرو نئی نمبرے 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان سنار لنک mixlr.com/khanka-bd اسپیلنگ mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয় এই গ্রুপটা শুধুই হজরতওয়ালা দামত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয় প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে তারপর কন্ট্যাক্ট তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।